মদনী পোজালোচনা, মদনী পোজালোচনা, মদনী পোজালোচনা, মদনী পোজালোচনা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ পাকের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। কিবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাহ দামাত বরকাতুন আলিয়া লিখিত কিতাব রিসালা জিয়ায়ে দুরূদ সালাম এর 8 নম্বর পৃষ্ঠার মধ্যে মুসনাদ আবি ইয়ালা তৃতীয় খণ্ড একটি হাদিসে পাক নকল করেছেন যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য পরস্পরের মধ্যে ভালোবাসা পোষণকারী দুজন বন্ধু যখন পরস্পর সাক্ষাৎ করে এবং মুসাফা করে, অর্থাৎ হাত মিলায়, আর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে, তবে তারা পরস্পর পৃথক হওয়ার পূর্বেই তাদের উভয়ের আগের ও পরের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দুরূদ পাকের ফজিলতের মধ্যে আরো এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। এজন্য আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, অনুষ্ঠান মাদানী পর্যালোচনা এর মধ্যে আরো একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যে যেখানে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকের অনুষ্ঠানের একটু ভিন্নতা রয়েছে, আজকের অনুষ্ঠানের বিষয়টা একটু ভিন্নতা রয়েছে। আর আজকের যে বিষয় আমরা নিয়েছি তা হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট। আমরা সমাজের মধ্যে যখন চলাফেরা করি, রোডে যখন আমরা চলাফেরা করি, গাড়িতে হোক, বাসে হোক, অথবা বাইকের মধ্যেই হোক, যারা বাইক রেডার করে, যারা বাইক চালিয়ে থাকে, চালক হয়ে থাকে, তো তাদের দেখা যায় অনেক সময় এই বাইক অ্যাক্সিডেন্ট করে ফেলে, গাড়ির সাথে টক্কর লেগে যায়, রাস্তার সাথে টক্কর লেগে যায়, অথবা নিজে নিজেই উল্টে যায়। এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্বারা এই বাইক অ্যাক্সিডেন্টগুলো হয়, যার দরুন অনেক লোক ইন্তেকালও করে, আবার অনেকে পঙ্গুত্ব বহন করে থাকে, আর অনেকে এই অ্যাক্সিডেন্ট তার সারা জীবনে কান্না হয়ে যায়, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ছেলে সন্তানের জন্য, স্ত্রী পুত্রের জন্য, সমাজের জন্য অনেক সময় বোঝা হয়ে দাঁড়ায় এই বাইক অ্যাক্সিডেন্ট যিনি করে। এজন্য আজকে আমরা বিষয় নিয়েছি বাইক অ্যাক্সিডেন্ট। বাইক অ্যাক্সিডেন্ট সম্পর্কে আজকের মাদানী ফুল শ্রবণ করব। বাইক অ্যাক্সিডেন্ট কেন হয় এই দিকগুলো আলোচনা করব, পাশাপাশি এর প্রতিকার কি রয়েছে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার কি উপায় রয়েছে তাও শ্রবণ করব। আর বিশেষ করে আজকের ইনশাআল্লাহ তাআলা আমাদের মাঝে ইসলামী ভাইরা রয়েছেন, মুবাল্লিগ ইসলামী ভাইরা, তো আমাদের মধ্যে অনেকেই, অনেকে বাইক চালকও রয়েছে, যাদের বাইক নিজস্ব বাইকও রয়েছে, অ্যাক্সিডেন্টও করেছে, এরকম ইসলামী ভাই আমাদের মাঝে আছে। তাদের যে ব্যক্তিগত অভিজ্ঞতা যে কেন অ্যাক্সিডেন্ট হয়, উনি কেন অ্যাক্সিডেন্ট হলেন, আজকে জানবো, সঙ্গেই থাকুন। শুরুতেই যাব আজকের বিষয়, বিষয় সম্পর্কে কিছু মাদানী ফুল নেওয়ার জন্য আমাদের রফিক ভাইয়ের কাছে। রফিক ভাই, আজকের যে বিষয় বাইক অ্যাক্সিডেন্ট, এর সম্পর্কে কিছু মাদানী ফুল দিবেন।
আলফিসানি ভাই, খুব চমৎকার একটি বিষয় আজকের। এই বিষয়টি বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে, এই প্রেক্ষাপট অনুযায়ী যে যুব সমাজ রয়েছে, এই যুব সমাজ যে উঠতি বয়স, বিশেষ করে দেখা যাচ্ছে যে যারা রাইডার, মোটর বাইক যারা চালায়, আর এই সময়টার মধ্যে একটা ঝোঁক, একটা প্রবণতা, একটা ট্রেডিশন চলে আসছে মোটর বাইক চালানোর। একটু বয়স হয়ে গেলে যদি বাসায় আর্থিক যদি কোনো অভাব অনটন না থাকে, সচ্ছলতা থাকে, তখন মা বাবাকে বলা হয় যে একটা বাইক কিনে দাও, মোটর বাইক কিনে দাও। মা বাবাও চিন্তা করে যে ছেলে আবদার করেছে, ইউনিভার্সিটিতে যাবে, কলেজে যাবে, তো সেই জন্য প্রয়োজনের তাগিদে অনেক সময় বাইক কিনতে হয়। অনেকেই আছে আবার ফ্যাশনের কারণে, প্যাশন বলেন বা ফ্যাশন বলেন, যা কিছুই বলেন, এই কারণে যে আমার বন্ধু বান্ধবের আছে, আমারও দরকার। প্রয়োজন অনেক সময় প্রয়োজন থাকে না, প্রয়োজনটা তখন বিলাসিতার মধ্যে পরিণত হয়ে যায়। তো সে যাই হোক, এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা আজকে আপনি চয়ন করেছেন মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে, যে মোটর বাইক অ্যাক্সিডেন্ট। আর এই মোটর বাইক অ্যাক্সিডেন্ট এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের, আমরা বিশেষ করে যারা মোটর বাইক, যারা রাইডার রয়েছে, আমাদেরকে অনেক সতর্ক হওয়ার এবং সচেতন হওয়ার প্রয়োজন আছে বই কি আমি মনে করি। আর তা এই জন্যেই যে মোটর বাইক আমরা যারা চালাই, অনেকের কিন্তু আমাদের কোনো একাডেমিক কোনো প্রশিক্ষণ নেই, অনেকের এটা দেখা যায় যে আমরা চালাতে চালাতেই শিখে যাই। এর যে একটা প্রাতিষ্ঠানিক যে একটা প্রশিক্ষণ রয়েছে, একটা ট্রেনিং রয়েছে হাতে কলমে, সেটা কিন্তু আমরা অনেকেই সেটা নেই আমাদের মাঝে।
আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা তো আগে জানতাম, আমাদের দর্শকরাও জানতো যে যদি গাড়ি ড্রাইভ করতে হয়, বড় গাড়ি হোক, বাস, ট্রাক অথবা আপনার মাইক্রোবাস, প্রাইভেট কার, এগুলো হাতে কলমে শিক্ষা দেয়া হয়, কিন্তু বাইকের ব্যাপারে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে হয়তো দর্শকরা আজকে প্রথম শুনলো আপনার মুখ থেকে। যাই হোক, আমরা আসব এর দিকে, সোহেল ভাইয়ের কাছে যাব, সোহেল ভাই কিছু মাদানি ফুল দেওয়ার জন্য।
অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বাইক রাইডার হওয়ার আগে প্রাতিষ্ঠানিকভাবে মানে শিক্ষা গ্রহণ করা চাই, কিন্তু আসলে আমরা দেখা যাচ্ছে গতানুগতিক রফিক ভাই যেটা বলতে চেয়েছেন বা বলেছে, এটা হচ্ছে দেখতে দেখতে শেখা, নয়তো বা চালাতে চালাতে কিছুদিন হয়ে যাওয়া, তারপর তার মতো করে চালানো।
জি,
মানে একাডেমিক নলেজ ছাড়া মানে চালানো। তো আসলে কেউ ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করতে চায় না, সে চায় তার বাইকও ঠিক থাকুক, নিজেও ঠিক থাকুক। তো কিন্তু আকস্মিক হয়ে যায়
কখনো, হয় কেন, মানে এর কারণগুলো কি?
অ্যাক্সিডেন্ট আসলে এটা তো বলতে গেলে অনেক, কিন্তু এটা তো নসিবের ব্যাপার।
আচ্ছা,
যেমন এটা বা নসিব রয়েছে, হয়ে গিয়েছে, কিন্তু তবে আমাদেরকে কিছু সজাগ হওয়া চাই,
যেমন হাতেরও কিছু,
কেননা বাইক এমন একটা জিনিস এটা সুখেরও কাজ লাগে, তারপরে হাত দুই হাত এর কাজ রয়েছে, আবার পা দুটোটা কাজ করতে থাকে।
আচ্ছা,
এমন বাইক এমন একটা জিনিস মানে হাত পা চোখ এমনকি কানকেও সজাগ রাখতে হয়, তারপর সাথে সাথে নিজের মনকেও সজাগ রাখতে হয়। হয়তো আপনি বাইক চালাচ্ছেন বা আমি বাইক চালাচ্ছি, মন অন্যমনস্ক হয়ে গিয়েছে,
মনোযোগ নেই,
মনোযোগ নেই। তো দেখা যায় ক্লাস অনেকে ক্লাস ধরে ক্লাসের জায়গায় গিয়ার প্রেস করে দেয়, এরকম নয়তোবা তার রেস আর ক্লাসে ঠিক নেই, আকস্মিক হয়ে ওঠে, নয়তোবা দেখা যায় সে সবকিছু ঠিক আকস্মিকভাবে সামনে থেকে আরেকটা গাড়ি এসে ওভারটেক করে, নয়তোবা ক্রস করতে যায়, তো যার কারণে হয়তোবা এইভাবে হয়ে যায়। তো চাই না কেউ আসলে কখনো নিজে অ্যাক্সিডেন্ট করুক, নিজের ক্ষতি করুক, নিজের বাইকের ক্ষতি করুক,
কেউ চায় না,
কেউ চায় না,
কেউ চায় না যে অ্যাক্সিডেন্ট হোক নিজের আর নিজের বাইকেরও ক্ষতি হোক। রাশেদ বাবু, আপনি কি বলতে চাচ্ছেন?
আসলে যে বিষয়টা আজকে আপনি নিয়েছেন খুবই সুন্দর একটি বিষয় এবং এটি এখন খুবই প্রয়োজন।
জি,
আমার রফিক ভাই বলেছেন, ইসরাহেল ভাই বলেছেন, আসলে আমরা এখানে আমরা যা আলোচনা করব বা আমাদের দর্শক যারা আছে এটা আসলে ভালো করে জানে সবাই কম বেশি, আমরা একটু এই জন্য ইয়াটাকে বলবো যাতে তাদের হয়তো মন মানসিকতা সৃষ্টি হবে আরো যে এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করার জন্য,
একটু ঝালাই করার জন্য।
জি জি,
সতর্কতা চলে আসে।
জি, যে দুর্ঘটনা মোটরসাইকেলের ব্যাপারে হয়ে থাকে, কিছু কারণ মনে করেন যারা মোটরসাইকেল চালকের কারণে হয়ে থাকে, অনেক সময় এমন হয়ে থাকে যে পরিস্থিতির কারণে হঠাৎ করে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার কারণে দুর্ঘটনা হয়ে থাকে। আচ্ছা, এর সাথে সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের দেশে এই যে ভ্যান গাড়ি, রিক্সা, মোটররিক্সা, এই সিএনজি যেগুলো গাড়িগুলো চলে, তো এদের যে ড্রাইভারগুলো রয়েছে এরা কিন্তু যে আমাদের রফিক ভাই কিছুক্ষণ আগে বললেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষা তো মোটরসাইকেল যারা চালায় তাদের কাছে নেই নেই এই এই
প্রাতিষ্ঠানিক কোনো কিন্তু প্রশিক্ষণ নেই এদের কাছে, এরা জাস্ট একজনের কাছ থেকে শিখে নিচ্ছে বা কাউকে টাকা দিয়ে শিখে নিচ্ছে। তো এই যে একটা বিষয়, একটা হচ্ছে মানে কোনো ব্যক্তি বিশেষের কাছ থেকে শিখে নেয়া, আর একটা হচ্ছে প্রতিষ্ঠানে একটা মেয়াদ ব্যাপী, সেটা এক মাস হোক দু মাস হোক, একটা কোর্স করা, ট্রেনিং আছে যে কোনো কিছু, সেখানে হাতে কলমে সবকিছু, সেখানে ট্রাফিক সিস্টেম থেকে নিয়ে শুরু করে ইচ এন্ড এভরি পার্ট সেখানে তাকে শিক্ষা দেওয়া হয়। তো এই শিক্ষাটা থেকে সে জানেই না, টোটালি অজ্ঞ, এখন সে না জেনে সে রাস্তার মধ্যে গাড়ি নিয়ে বের হচ্ছে। তো এই এই লোকের দ্বারা কতটুকু আপনি সাবধানতা আপনি আশা করতে পারেন?
সুন্দর কথা বলেছেন নুরুদ্দিন ভাই। এ সম্পর্কিত মাদানি ফুল, মানে অ্যাক্সিডেন্ট কেন হয়? আপনি তো নিজেও হয়তো বাইক চালাচ্ছেন, নিজের বাইক আছে।
বিসমিল্লাহির রহমানির রহিম, আসলে বাপু দেখেন বর্তমান সময়ে যোগাযোগ মাধ্যমকে আরো উন্নত করার জন্য প্রত্যেক কাজকে সহজভাবে সঠিক সময়ে এটা সম্পন্ন করার জন্য বিভিন্ন যানবাহনের মধ্যে একটা অন্যতম যানবাহন হচ্ছে মোটরসাইকেল। আপনি যদি দেখেন যারা মোটরসাইকেল চালিয়েছে তো তারা কম সময়ের মধ্যে, খুবই কম সময়ের মধ্যে অনেকগুলো কাজ ওনারা সেরে নিতে পারেন, যেগুলো আমি যদি লোকাল গাড়িতে যাই যেগুলো আমার দ্বারা অনেক টাফ হয়ে যাবে। তো এখন ওই বাহন যেটা আমাকে কম সময়ে এতগুলো কাজ সারাচ্ছে, প্রথমত আমাকে দেখতে হবে ওই যানবাহনটা, ওই বাহনটা নিয়ে বের হওয়ার সময় মোটরসাইকেলের সবকিছু ঠিক আছে কিনা,
আচ্ছা
চেক করা দরকার, বিশেষত এটার যেগুলো চাকা এগুলো চেক করা দরকার, এখানে আপনার অকটেন আছে কিনা এটাও চেক করা দরকার, যেগুলা আরো অন্যান্য যেটা বাইকের সাথে মোটরসাইকেলের সাথে জড়িত,
জি জি
এগুলো চেক করা দরকার। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে ঘর থেকে বের হব আল্লাহ তাআলার উপর ভরসা করা দরকার, দোয়া পড়া দরকার। আচ্ছা আমি দোয়াও পড়লাম, ঘর থেকে বের হলাম, বাইক নিয়ে খুব সুন্দর যাচ্ছি, এরপরও যদি আমার উপর মুসিবত আসে তখন একটা প্রশ্ন আসতে পারে যে আপনারা তো বলেছেন দোয়া পড়লে বা আল্লাহর উপর ভরসা করলে তো অ্যাক্সিডেন্ট হবে না, এটা কিভাবে হলো? তো ওনাদের জন্য বলবো যে আসলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, মৃত্যু মুসিবত রিজিক এই তিনটা জিনিস আমি যেভাবেই থাকি না কেন আমার কাছে পৌঁছাবেই পৌঁছাবে, এটা আমার কাছে আসবে। দোয়া পড়ার পরও যদি আমার উপর মুসিবত আসে বা আমি অ্যাক্সিডেন্টের শিকার হই, তখন দেখা যাবে এটা আমি এটা মেনে নিতে হবে যেটা আমার ভাগ্যে লেখা ছিল।
আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে পরীক্ষা করে থাকবেন, কোরআন শরীফে আয়াত মুবারাকা রয়েছে।
জি, আর আসলে বাপু বর্তমান সময়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি দেখবেন ইয়াং জেনারেশন যুব সমাজ, তারা একজন আরেকজনের সাথে পাল্লা দেওয়ার জন্য ব্যাপারভাবে একজন আরেকজনকে কিভাবে একজন আরেকজন থেকে স্পিডে চালাতে পারবে এই জিনিসটা করার ক্ষেত্রে অনেক সময় অ্যাক্সিডেন্টের শিকার হয়। তো এটা অ্যাক্সিডেন্টের শিকার হওয়া, আমি নিজেকে বেপরোয়াভাবে গাড়ি চালানো, প্রথমত আমাকে দেখতে হবে আমি কোন জায়গায় কত স্পিডে গাড়ি চালাবো। আপনি ঘর থেকে বের হচ্ছেন, যদি আপনি 80 উপরে রেস তুলেন তাহলে দেখা যাবে আপনি আপনার ঘরের দরজায় আপনি একটা অ্যাক্সিডেন্টের শিকার হবেন। আর আপনি দোকানের সামনে গিয়েছেন, আপনাদের এলাকা ভিত্তিক যে রোড
বাজারের রোড
ওই রোডে যদি আপনি 100-এর মধ্যে রেস ওই 100-এর মধ্যে আপনি রেস নেন তাহলে দেখা যাবে ওখানে অ্যাক্সিডেন্ট শিকার হবেন। আমাদের দেশে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে আরজ করতে চাই যে আমাদের দেশে এরকম রাস্তা আমরা পাই না যেখানে আপনি হাই স্পিডে গাড়ি চালিয়ে যেতে পারবেন। খুব সতর্কতার সাথে আপনাকে যেতে হবে, নিজে কন্ট্রোল করাটা খুব টাফ, কারণ এদিক থেকে রিক্সা আসতেছে, এদিক থেকে বাইসাইকেল, এদিক থেকে আপনার সাইকেল, এদিক থেকে মোটর রিক্সা, যেটা আছে আমাদের যানবাহন এগুলো সব চলে আসতেছে, এখানে নিজেকে কন্ট্রোল করা খুব টাফ।
আসলে এখানে নুরুদ্দিন ভাই যেটা কথা বলছেন, বাইক উনিও বাইক চালায় আবার আমিও বাইক চালাই,
আচ্ছা
হয়তো আমরা অনেকে দেখি নয়তোবা বসি, কিন্তু যিনি বাইক চালায় উনি কনফিডেন্স রাখে, হ্যাঁ ওনার কনফিডেন্স থাকে, কেননা ওনার কন্ট্রোলে বাইকটা চলছে। তো যারা পেছনে বসে না তারা কিন্তু একটু ভয় লাগে তাদের, কেন মানে এখন ফেলে দেবে নয়তোবা এখন মানে আউট অফ কন্ট্রোলে চলে যাবে এরকম। তো দেখা যায় আমরা অনেকে বাইক চালাই, এখন যারা ইয়াং জেনারেশন বাইক চালাচ্ছে তারা কনফিডেন্সে চালায়, কিন্তু যিনি সামনে থেকে হঠাৎ করে চলে আসছে তার তো কনফিডেন্স নেই, তো কি হয়ে যায় হয়তোবা দেখা যায় ঘটনাক্রমে ধাক্কা লেগে যায়। তো যার কারণে
আমি একটু এই বিষয়টা সোহেল ভাইয়ের সাথে একটু সংযোজন ঘটাতে চাই, সেটা হচ্ছে এই যে এর জন্য আমাদেরকে আমাদের গতি মোটর বাইকের গতি আমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, আমাকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাকে এটা মনে রাখতে হবে আমি কিন্তু চার চাকার উপরে আমি বসে নেই, আমি দু চাকার উপর বসে আছি এবং সম্পূর্ণ মোটর বাইকটা কিন্তু হাওয়ার উপরে চলে, বাতাসের উপরে চলে, এটার যে ব্যালেন্স রাখা এই ব্যালেন্সিংটা কিন্তু খুব টাফ, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে আমরা দ্রুত পৌঁছানোর জন্য, বাপু যে জিনিসটা আমরা দেখি হঠাৎ করে যে আমরা দ্রুত পৌঁছানোর জন্য বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছি, চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি বা যে কোনো জায়গায় কথা বলছি, মোবাইলে কথা বলছি, তখন কিন্তু আমাদের সময়ের কোনো কি থাকে না, খেয়াল থাকে না, আড্ডার মধ্যে দিব্যি আমরা সময় পার করে দিচ্ছি। কিন্তু যখনই আমরা বাইকে বসে স্টার্ট করি বাইক, তখন মনে হয় যেন ঘড়ির কাঁটা আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে যে কত তাড়াতাড়ি আমি পৌঁছব
ওখানে যাবে।
এই যে একটা সময়ের সাথে পাল্লা দিয়ে গাড়ি চালানো এবং দ্রুত গতিতে গাড়ি চালানো, হঠাৎ করে দেখা গেল একটা মানুষ চলে আসলো, সে ব্রেক করলো ঠিকই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারলো না, এমন অবস্থায় হয়তো সে মারা যাবে অ্যাক্সিডেন্ট হয়ে, আর নয় সে যে মানুষটাকে আঘাত করবে সে মারা যাবে। তো এই যে একটা মানে ধৈর্যের যে একটা বিষয় আছে
এবং
গতির যে নিয়ন্ত্রণের একটা বিষয় আছে, এগুলো অনেক কারণ আছে, বাইক অ্যাক্সিডেন্টের অনেক কারণ আছে। আর বিশেষ করে বাইকের পিছনেও কোনো বড় গাড়ি বা যে কোনো গাড়ি, সেটাও যেন আমার পিছে পিছে ফলো না করে, আমার পিছে পিছে যেন না আসে, এটাও আমাকে মানে তাকে দরকার পড়লে তাকে সাইড দিয়ে তাকে আগে যাওয়ার সুযোগ করে দিতে হবে। কোনো পিছে গাড়ি যদি না আসে, হঠাৎ করে দেখা গেল সামনে একটা মানুষ যদি চলে আসে, বাইকটা হঠাৎ করে আমি ব্রেক করলাম, কিন্তু আমি যদিও অ্যাক্সিডেন্ট হয়ে আমি বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু পিছের সেই গাড়িটা থাকার কারণে দেখা যাবে যে সেই গাড়িটা আমার উপর দিয়ে চলে যাবে, তখন নিশ্চিত নির্ঘাত মৃত্যু। আবার পক্ষান্তরে দেখা যায় যে সামনে যদি কোনো গাড়ি থাকে, সেই গাড়ির পিছে 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 যাওয়া, ছুটে চলা, সেখানেও কিন্তু একটা নিরাপদ একটা দূরত্ব মেনটেন করতে হবে, যাকে দেখা যাচ্ছে সেই গাড়িটা হঠাৎ করে ব্রেক করতে পারে, তখন আমি জানি না যে সেই গাড়িটা কখন ব্রেক করবে, দেখা যাবে তার পিছে গিয়ে তখন একটা ক্ল্যাশিং হয়ে যাবে, সেখানে দুর্ঘটনার সম্ভাবনা।
আমি যখন এই বিষয়টা যখন নিলাম, তখন আর্টিকেল পড়তে হলো আর কি, যেহেতু বিষয় সম্পর্কে কিছু জ্ঞানও রাখতে হবে। আমি নিজে বাইক চালাই না যদিও, তো দেখলাম যে আমাদের বাংলাদেশের সিচুয়েশন মোতাবেক যে রোড, আমাদের যে বিআরটিসি আপনার, এদের যে অনুমতি দেয় বাইক চালানোর জন্য, যে লাইসেন্স দিয়ে থাকে, বাইকের যে কাগজপত্র দিয়ে থাকে, তো তাদের একটা নিয়ম আছে আমাদের বাংলাদেশের জন্য, 150 সিসি মোটরসাইকেলের যে পাওয়ারটা রয়েছে, এই 150 সিসির উপরে যদি কোনো সিসি থাকে তাহলে এর কাগজ আমাদের বাংলাদেশ সরকারের কাছে অ্যালাউ নেই। কিন্তু এখন বর্তমান সময় দেখা যায় যে আপনার কোনো আমাদের যে শোরুমগুলো রয়েছে, শোরুমগুলো রাখা নিষেধ, আইনত দণ্ডনীয় অপরাধ। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে কিছু, যেটা আমাদের রফিক ভাই বললেন যে ইয়াং জেনারেশন যে রয়েছে, তারা কিছু বাইক যেগুলো 200 সিসি এর উপরে অথবা 150 সিসির উপরে যে বাইকগুলো, এগুলো তারা কিনে নেয়
কর ফাঁকি দিয়ে,
কর ফাঁকি দিয়ে হোক, যেমনি হোক, অর্থাৎ সরকারের ফাঁকি দিয়ে, চোখ ফাঁকি দিয়ে কিনে নেয়। এবং এগুলো কিন্তু আদৌ আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত এত এই 150 সিসি চালানোর মতো রোড আমাদের বাংলাদেশে নেই বললেই চলে। আপনি হাইওয়ে যেখানেই যান, এত ভালো রোড আমাদের এখানে মানে খুব মুশকিল। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশের মধ্যে যতগুলো রোড রয়েছে, আপনি যাবেন, আপনি চিটাগাং, আপনারা যে চিটাগাং এর অধিবাসী, চিটাগাং এ রয়েছে, বরিশাল, তারপরে ঢাকাতে, যে অঞ্চলেই যান, আমাদের যতগুলো বড় বড় শহর রয়েছে, বিভাগীয় শহর, এর মধ্যে রিক্সা, অটো বাইক গুলো যে রয়েছে এখন, অটো রিক্সা যেগুলো রয়েছে, সিএনজি, তারপরে বাস, সাইকেল, এই যে সার্বিকভাবে আমাদের রোডগুলো বলক হয়ে যায়, আর এদের যে আপনার বিশেষ করে ট্রাফিক যে কানুন, ট্রাফিক যে আইন, এই আইনগুলো তাদের জানা নেই। সে কখন থামবে, কখন সে যাবে, কতটুকু স্পিডে যাবে, সে বামে নিবে কখন, ডানে নিবে কখন, সে কোন দিক থেকে ওভারটেক করবে, এই জিনিসগুলো একজন ড্রাইভারের, সে হোক বাইসাইকেল ড্রাইভার, সে হোক আপনার মোটরসাইকেল ড্রাইভার, সে হোক অটোরিক্সা ড্রাইভার, সে হোক রিক্সা ড্রাইভার, সে হোক প্রাইভেট কার ড্রাইভার, ট্রাক অথবা যে কোনো ড্রাইভার হোক না কেন, তার অন্তপক্ষে এতটুকু জ্ঞান থাকা জরুরি যে আমি আমার গাড়িকে কোন দিকে এখন নিব। এর কিছু আইন কানুন অবশ্যই রয়েছে, আপনারা ড্রাইভার, আপনারা আপনারা ভালো করে জানেন, আমাদের রফিক ভাই ড্রাইভার ড্রাইভ করতে পারেন, হয়তো আপনার লাইসেন্সও হয়তো রয়েছে, আপনি ভালো বলতে পারবেন যে এর কিছু কারণ, আমি বলতে চাচ্ছি আইন রয়েছে। কিন্তু
মার্শাল্লাহ নুরুদ্দিন ভাই খুব চমৎকার বলেছেন যে মোটরসাইকেল আগে থেকে চেক করা।
জি,
তো আসলে এই যে বিষয়টা, এখন আমার মনে হয় যে খুব কম সংখ্যক মানুষ ওই চেক করার সময়টাও তো আমাদের হাতে নেই, যে আমার যে মোটরসাইকেলে যে দুটো ইন্ডিকেটর যে লাইট রয়েছে, আমি যখনই রাইট টার্ন বা লেফট টার্ন করব, আর তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে পিছে থেকে দ্রুত গতিতে একটা গাড়ি আসছে,
এটা একটা নিয়ম,
আমি রাইট সাইডে যাব, তো আমার ডান দিকের ইন্ডিকেটরটা আগে সুইচ করতে হবে,
আগে থেকে
একটা নির্দিষ্ট দূরত্ব থেকে আমাকে, হঠাৎ করে এমন না যে আমার পাশেই গাড়িটা চলে আসলো দ্রুত আমার কাছেই আর আমি রাইট টার্ন করলাম ইন্ডিকেটর দিয়ে।
আপনি ইন্ডিকেটরের কথা বললেন, এখন তো এরকম হয় লুকিং গ্লাস পর্যন্ত নাই,
রিয়ার ভিউর যে গ্লাসটা,
লুকিং গ্লাস,
গাড়ির দূরত্ব দেখার জন্য
আপনার ইন্ডিকেটর লাইট নেই, সে এসে মানে দম্ব, মানে নিজের অহংকার।
এখন তো এমন মানে বর্তমান যুগে এমন একটা ফ্যাশন হয়ে গিয়েছে মোটরসাইকেলে, যে আসলে যারা বানিয়েছে তারা তো সবকিছু দিয়েছে, সিগন্যাল, তারপর আপনার লুকিং গ্লাস সবকিছু দিয়েছে, কিন্তু এখন মডার্ন যুগে যারা ইয়াং জেনারেশন রয়েছে তারা আরো একটু স্টাইল বাড়ানোর জন্য যেটা লুকিং গ্লাস রয়েছে ওইটাও খুলে ফেলে, কেননা এটা একটু স্পোর্টস গাড়ির মতো যেন দেখতে হয়। হ্যাঁ হ্যাঁ, তা আপনি যে আপনার রফিক ভাই বলছে যে আমরা আসলে যে গাড়ি চালাই ব্যাপুয়াভাবে বা লাইসেন্স নাই, আপনি বলেছেন যে 150 সিসির উপর আমাদের কি নেই
অনুমতি নেই,
কিন্তু এখন দেখা যায় হয়তো 150 সিসি চালাচ্ছে আর রোড একদম ফ্রি, আবার বলা হচ্ছে এখানে আমাদের বাংলাদেশে রুটও নাই, হয়তো বা হাইওয়ে রুট এমন রয়েছে একদম ফ্রি, যেমন আমি যদি কক্সবাজার বাজার যাই তাহলে রুটটা একদম ফ্রি। কিন্তু কথা হচ্ছে আসলে রফিক ভাই যেটা বলেছে, মোটর সাইকেলটা আসলে চলে পুরোটা হাওয়ার উপরে, দুই চাকার যান, এটা আউট অফ কন্ট্রোল আসলে, তো
নিজের কন্ট্রোলে রেখে চালাতে,
নিজের কন্ট্রোলে রেখে চালাতে হবে। কিন্তু আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, কিছুদিন আগে মাদানী কাজ করতে আমরা, আমি এবং আমার সাথে ইসলাম ভাই ছিল, দেখেন আসলে মানে ঘটনা কিভাবে হয়ে যায়, গাড়ি চালাচ্ছি রাঙ্গামাটি যাচ্ছি, রাঙ্গামাটি থেকে ফিরে আসছি নিজের গন্তব্যস্থলে, ওনাকে বসলাম পিছনে ইসলামী ভাইকে, আমিও বসলাম, স্টার্ট করলাম, স্টার্ট দেওয়ার সাথে সাথে ধরুন গাড়ি ছিল আমার গাড়ি 110 cc, আমার স্পিড ছিল এখানে 15 কি 20-এর উপর, অর্থাৎ স্টার্টে কত থাকতে পারে আমাদের গ্রাম অঞ্চলে,
একেবারে নর্মাল
নর্মাল বসছি, আমার ক্লাস ধরছি আর আপনার পিছনে ব্রেকটা ধরলাম। তো যিনি পেছনে বসেছে উনি কি ছিল না, সচেতন ছিল না, তিনি একটু নড়ে উঠলো, নড়ে ওঠার সাথে সাথে গাড়িটা একটু কি হয়ে গেল, কাত হয়ে গেল, আমিও পড়ে গেলাম,
স্লিপ হয়ে গেল,
স্লিপ সামান্য সামনে চাকাটা স্লিপ হয়ে গেল, বালি ছিল সামনে। তো দেখা যাচ্ছে ওই আমার ইসলামী ভাইটা বুঝতে পারলো না আমার সিচুয়েশনটা, তো আমি যখন পড়ে গেছি আমার উপরে গাড়ি, গাড়ির উপরে ইসলামী ভাইটা, তো যার কারণে আমার ডান পাটা চাকার নিচে চাপা ছিল। তো তখন তাৎক্ষণিক আমি মানে বুঝে উঠতে পারি না যে আমার পায়ে ব্যথা হয়েছে, তো সবাই আমাকে উঠিয়ে নিল, ইসলামী ভাইও চলে আসলো, কিন্তু কিছুক্ষণ পর ব্যথা শুরু হয়ে গেল, দেখলাম রাত্রে আস্তে আস্তে আমার পাটা একদম ফুলে গেল, প্রায় 20 দিন একদম ঘরের মধ্যে বসা। তো আসলে জিনিসটা হয়তো বা কখনো কখনো নিজের জন্য হয়ে যায়, কখনো কখনো,
বিশেষ করে সোহেল ভাই আপনি তো যেহেতু রাঙামাটিতে আপনি ড্রাইভ করেন বা পার্বত্য চট্টগ্রামে, ওখানে আমিও ড্রাইভ করেছি গাড়ি, আমিও গেছি, আমারও অভিজ্ঞতা আছে, তো ওখানে বিশেষ করে যে বাঁক গুলো আছে, বড় বড় যে বাঁক,
আসলে আমি ওই বাঁকের মধ্যে না একদম মফস্বল,
আপনার বিষয়টা বলছি না, ওখানে যে বাঁক গুলো আছে বিশেষ করে যারা মোটর বাইকের যারা রাইডার রয়েছে, এই বাঁকের মধ্যে দিয়ে তাদের মোটর সাইকেলের দূরত্বটা প্রথম থেকে একেবারে নিয়ন্ত্রণে
রাখা চাই,
কেননা আপনি হয়তো নিয়ন্ত্রণ রেখে ঠিকই যাচ্ছেন, বিপরীত দিক থেকে যে লোক আসছে সে তো হয়তো অন্ধের মতো আসতে পারে। এই যে বাঁক গুলোকে, এই বাঁক গুলোকে বলা হয় অন্ধ বাঁক, অর্থাৎ এই বাঁকগুলো এমন যে আপনার অভিমুখের যে ব্যক্তি, যে ব্যক্তি বিপরীত দিক থেকে আসছে আপনি কিন্তু তাকে একেবারেই দেখছেন না, ওই টার্নিং যখন বাঁকের মধ্যে হঠাৎ করে যাওয়া হয় তখন কিন্তু দুটো গাড়ি হঠাৎ করেই সামনে চলে আসে, তো সেই জায়গায় খুবই সন্তর্পণে খুব সচেতন হয়ে ওই জায়গায় আগে থেকে গাড়ি নিয়ন্ত্রণ করা উচিত। কেননা আবার ওখানে বিশেষ করে ঘটনা এমন ঘটে, বাঁকের মধ্যে এসে হঠাৎ করে কেউ যদি ব্রেক করতে চায়, এবং অনেক সময় মানুষ সচেতনতার অভাবে সামনের ব্রেকটা কষে বসে, সামনের ব্রেক, হাতের ব্রেক যখন কষে বসে তার পিছের চাকাটা কিন্তু একদম 90 ডিগ্রি থেকে 160 ডিগ্রি কিন্তু গাড়িটা ঘুরে যায়,
ঘুরে যায়
আর সম্পূর্ণ মানে ওইখানে দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকে। এই যে কখন কোথায় কিভাবে ব্রেক করব, তো এই জিনিসটা, এই জ্ঞানটাও থাকতে হবে, এই জ্ঞানটাও তো সেই প্রতিষ্ঠানে পাওয়া যেত, কিন্তু দেখা যাচ্ছে যে না, সে মোটর সাইকেল চালাতে পারছে দিব্যি গাড়ি নিয়ে রাস্তার মধ্যে বের হয়ে গেল, এখন না তার হাতে হ্যান্ড গ্লোভস আছে, না মাথার মধ্যে হেলমেট আছে, না তার রিয়ার ভিউ গ্লাস আছে, না ইন্ডিকেটর লাইট আছে, সে মোটর বাইক যখন স্টার্ট করছে তার সে না ক্লাচ চেক করছে, ক্লাচ ঠিক আছে কিনা সেটা চেক করছে না, ব্রেক ঠিক আছে কিনা, হাওয়ার টায়ারে যে প্রেশার রয়েছে, হাওয়ার প্রেশার সেটা ঠিক আছে কিনা, কারণ প্রেশার হাওয়ার কম থাকলেও কিন্তু ব্রেক অনেক সময় কাজ করে না, আর স্টিয়ারিং তখন একেবারে হার্ড হয়ে যায়, আর এই হার্ড হওয়ার কারণে গাড়ি অনেক সময় আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখনই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে, অনেকগুলো কারণ রয়েছে
এখানে। এখন অনেকগুলো বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এক কথায় বলা যায় যে আমরা যখনই বাইক চালাবো, দর্শক শ্রোতা আপনারা যারা দেখতে পাচ্ছেন, যারা বাইকার রয়েছেন, যারা নিজের কাজের জন্য আপনারা বাইক ইউজ করেন, অথবা অনেকে মানে ফ্যাশনের জন্য, যেটা শুরুতেই বলেছিল আমাদের রফিক ভাই, যে অনেকে ফ্যাশনেবল হিসাবেও বাইক চালিয়ে থাকেন, অথবা অনেকে কাজের জন্য নিজের দরকারের জন্য আপনি বাইক ইউজ করে থাকেন, এখন তো আমাদের বিভিন্ন অঞ্চলের মধ্যে, বিশেষ করে আমাদের বরিশাল অঞ্চলের মধ্যে আপনার বাইক রেন্টে কারে পাওয়া যায়, মানে রেন্টে পাওয়া যাচ্ছে, অর্থাৎ গাড়ির পাশাপাশি বাইকের মধ্যেও লোক চলাচল করে,
চলাচল করে
ভাড়া, ভাড়ায় চালিত,
জি জি,
এটা অনেক অঞ্চলে আছে, ঢাকার মধ্যে এখন শুরু হয়ে,
আমাদের এখানে খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের মধ্যে
এরকম রয়েছে, তো এগুলো অ্যাক্সিডেন্ট কিন্তু কম হচ্ছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং তারাও চালাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত চালাচ্ছে, তাদের কথা হচ্ছে যে এই নিজে, আমি জানি যে আমি হাই ভাবে চালালে আমি অ্যাক্সিডেন্ট হতে পারি, আমার মানে কন্ট্রোলে নেই, কন্ট্রোলে থাকে না, তারপরও আমি কেন জোরে চালাবো? আমার দরকার আমি আস্তে চালাবো। আমি ঢাকার মধ্যে মাঝে মধ্যে বাইকে চলার মানে সৌভাগ্য হয় বিভিন্ন মাদানী কাজে যাওয়ার জন্য, কারো পিছনে আর কি, আমি নিজে চালাই না। আমি তো এক ইসলামী ভাই আছেন ঢাকার মধ্যে, তো এনাকে আমি যত বলি যে ভাই একটু জোরে চালান না, উনি 30 কি 40 এর উপরে আপ হবে না, বলে বলে আপনি আমাকে যত বলেন আমি চালাতে পারি না, যা কিছু বলেন আমি চালাবো না। মানে এই যে মন মানসিকতা, 40-30 এর মধ্যে সে রেঞ্জ রেখে চালায়। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, নিজের জীবনকে শুধু শুধু মানে বিপর্যস্ত করা, ঝুঁকির মধ্যে ফেলা, এটা আদৌ আমাদের ঠিক না। নদীমে কি বলেন?
জি বাবা, আসলে আমি আপনার সাথে একমত। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারা পারা 2 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে কানজুল ইমানকে কোনো বা যে নিজেদের হাতে ধ্বংসের মধ্যে পতিত হবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কোরআন তো ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা নিজেদের হাতে ধ্বংসের মধ্যে পতিত হইও না, আর ওয়া আহসিনু, তোমরা সৎকর্ম পরায়ণ হয়ে যাও।
খুব সুন্দর কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন যে নিজেদের হাতে আমরা যাতে করে নিজেকে ধ্বংস না করে দেই, জেনে বুঝে ধ্বংস করা যাবে না। তো আসবো কিছুক্ষণ পরে আপনার নিকট ইনশাল্লাহ তাআলা। তো এজন্য আমাদের উচিত যে আমরা যখনই বাইক চালাবো তখন আমাদের উচিত হবে যাতে আমরা নিজেদের কন্ট্রোলিং রেখে তারপরে আমরা বাইক চালাই, যাতে করে অ্যাক্সিডেন্ট না হয়। আমার একার অ্যাক্সিডেন্ট মনে রাখবেন যে আপনি একা নন, আপনি একা নন, আপনার পিছনে আরো অনেকজন লোক রয়েছে, সেটা আপনার মা রয়েছেন, বাবা রয়েছেন, আপনার আত্মীয় স্বজন রয়েছেন, আপনি বিবাহিত হলে আপনার স্ত্রী পুত্র রয়েছেন, তো তাদের দিকেও আপনার খেয়াল রাখতে হবে। আপনি চালাচ্ছেন তো চালাচ্ছেন, আচ্ছা কেউ যদি আপনার জোরে চালালো মানে হাই ভাবে সে চালাচ্ছে, অনেক একটু তাড়াতাড়ি যেতে হবে, ইমার্জেন্সি কাজ হয়ে পড়ে গেল, সে মানে খুব দ্রুত যাবে, এই দ্রুত যাওয়ার জন্য সে কি করবে, দ্রুত যাবে, ওখানে তাড়াতাড়ি পৌঁছতে হবে, কথা দিয়ে ফেলেছে তার হয়তো লেট হবে, এই জন্য সে তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো গবেষণা দেখা যায় যে কেউ আস্তে চালালো এবং কেউ জোরে চালালো, সে হয়তো 5 থেকে 7 মিনিট অথবা হাইয়েস্ট 10 মিনিট ডিফারেন্স হয়,
5 থেকে 10 মিনিট।
তো দর্শকদের জন্য মাদানী ফুল হচ্ছে এই 10 মিনিটের জন্য, 10 মিনিট বড় কিছু নয়, এটা অনেক বড় কিছু নয়, 10 মিনিটটা অথবা 5 মিনিট অনেক বড় কিছু নয়। তো এই জন্য আমরা যদি এই যেখানেই যাব, 5 মিনিট লেট হলে, 10 মিনিট লেট হলে অনেক বড় কিছু হয়ে যাবে না, সেখানে আপনার মানে আপনার অপদস্ত কিছু হবে না, আপনি দুই একটা কথা শুনেই ফেললেন, কিন্তু আপনি রিস্ক না নিয়ে সহি সালামাদের সাথে আল্লাহ তাআলার ভরসা রেখে যদি আপনি বাইক চালানো শুরু করেন অথবা নর্মালি যদি ই করেন তাহলে মদিনা মদিনা হবে।
আমি আহলে সুন্নাত এই ব্যাপারে একটি কথা বলেন যে আমরা তাড়াতাড়ি পৌঁছার জন্য আমরা কি করি, একটু তাড়াতাড়ি চালাই,
তাড়াতাড়ি
পৌঁছি। তো আমি রাইল সুন্নাত বলেন যে মাদানী মুজাকারাত একবার আমি শুনেছি যে এমন অবস্থা হয় যে সে তাড়াতাড়ি পৌঁছে গেছে, কোথায় সে কবরে পৌঁছে
গেছে,
এরকম মানুষ হয়ে থাকে।
আর বাবা একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করা দরকার, স্বাভাবিকভাবে আমরা ছোট কাল থেকে শিখে আসছি টাইম এন্ড টাইট ওয়াইট ফর নাম, সময় এবং নদী স্রোত কারোর জন্য অপেক্ষা
করে না,
কিন্তু রাস্তার গাড়ির পিছনে আপনি দেখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য লেখা থাকে। তার মানে এটা বোঝাতে যাচ্ছে ভাই সময় এটা অনেক বড় জিনিস, আপনার হায়াত থাকলে আপনি সময় এরকম অনেক পাবেন। এখানে একটু সময় বেশি খরচ করে আপনি কি করেন আস্তে আস্তে,
যারাই এই বিষয়টা জানে, জানি না আমরা কে, সবাই জানি সময়ের চেয়ে জীবনের মূল্য
অনেক বেশি,
কিন্তু মানি কজনে,
এটা তো অবশ্যই
যারাই মানি না তারাই কিন্তু এই দুর্ঘটনার শিকার হয়ে যাই আমরা। তো আসলে এই যে মোটর বাইকের যে বিষয়টা রয়েছে, আসলে প্রথমেই তো আমরা মাশাআল্লাহ আমাদের আলফেসানি ভাই যে বিষয়গুলো বলছেন যে কারণগুলো, আগে রিজনগুলো কেন দুর্ঘটনা ঘটে, তো অনেক কারণ আছে। এবং দুর্ঘটনা ঘটার আরো একটা কারণ হচ্ছে যে বৃষ্টিপাতের সময়, যখনই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়, এই বৃষ্টিপাত শুরু হওয়ার পরবর্তী সময়টা কিন্তু খুব ডেয়ারিং একটা সময়, বিশেষ করে মোটর সাইকেলের যে ট্র্যাকটা থাকে, লেনটা থাকে, এটা হচ্ছে রাস্তার পেভমেন্ট, পেভমেন্টের পাশেই কিন্তু বৃষ্টির কারণে অনেক পাতা তখন পড়ে থাকে, পাতাটা তখন পিচ্ছিল হয়ে থাকে, কলার খোসা থাকে, পাতা থাকে, এর কারণে অনায়াসে দুই চাকা বিশিষ্ট এই মোটর বাইক যে কোনো সময় পিছলে পড়ে যেতে পারে, কারণ যেহেতু সে রাস্তার ডান পাশ দিয়ে, ডান ট্র্যাকে কিন্তু সে চলে না, সে কিন্তু বাম ট্র্যাকেই চলছে, যেহেতু হালকা যান। তো সুতরাং এটাও এটাও একটা কারণ দুর্ঘটনার,
আর
মোটর সাইকেল চলাকালীন সময়, এখন তো মানে প্রয়োজন হোক বা অপ্রয়োজন হোক, প্যাশন বলেন বা রিকোয়ারমেন্ট বলেন বা নেসেসিটি বলেন, যাই বলেন, মোটর সাইকেল চালাতে চালাতে মোবাইলে কথা বলা,
এই যে মোটরসাইকেল চালাতে চালাতে মোবাইলে কথা বলে, কত বড় কনফিডেন্স! এটাকে তো আমি কনফিডেন্স বলবো না, এটা ওভার কনফিডেন্স। এই ওভার কনফিডেন্স এর কারণেই কিন্তু মানুষ মৃত্যুর মুখে
পতিত হয়,
পতিত হয়। এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া অনেক বিষয় রয়েছে, যদি এখানে আলোচনা করি সময় শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে।
কল আমরা নিয়ে নেই, যে কল চালিয়ে দিন।
আমার নাম সোহেল রানা, আমার বাড়ি নারায়ণগঞ্জ। মাদানীতে আপনাদের যে প্রোগ্রাম এখন হচ্ছে, মাদানী পর্যালোচনায় প্রোগ্রামটি খুব সুন্দর। প্রতি সপ্তাহে একটা বিষয় সম্পর্কে আপনারা আলোচনা করেন, খুব ভালো লাগে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তো এই বিষয় সম্পর্কে একটি বিষয় জানতে চাই যে বাইক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য যদি কিছু মাদানী ফুল দিয়ে দিতেন ভালো হতো।
বাইক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার মাদানী ফুল, ইনশাআল্লাহ তাআলা আরো চলছে আমাদের অনুষ্ঠান এটা নিয়েই, আরো আরজ করবেন। সেটা এখন তো দুর্ঘটনা কেন হয় সে বিষয়ে আমরা আলোচনা করছি, এর হ্যাঁ প্রতিকার গুলো আমরা আলোচনা করব। নেক্সট।
আমার নাম মোহাম্মদ রাহি, আর আমার বাসা শেখপুর। আজকালকার দিনে দেখা যাচ্ছে যে তিন দিন মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট একটা দ্রুত বেড়েই চলেছে। তো আপনাদের নিকট আরো হচ্ছে যে আপনারা যদি কিছু সাবধানতার কথা বলে দিতেন বা কিছু এই বিষয়ে কিছু আলোচনা করতেন, যাতে করে মোটরসাইকেল দুর্ঘটনা থেকে বাঁচতে পারে, এই বিষয়ে যদি আলোচনা করতেন অনেক ভালো হতো।
সাবধানতা মানে কোন কোন বিষয়ে সাবধানতা? একই সেম সেমই কোশ্চেন, ইনশাআল্লাহ আরজ করছি। আমরা সঙ্গে থাকুন দর্শক শ্রোতা, আমরা ব্যাপারে আরজ করবো ইনশাআল্লাহ তাআলা। নুরুদ্দিনের কাছে ছিলাম যে আপনার নিজের যে জীবনকে বিপর্যস্ত করা,
জি
ওই দিকটা নিয়ে আবার যদি আলোচনা করেন একটু।
জি, কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে নিজেদের হাতে ধ্বংসের মধ্যে পতিত হইও না। এবং আল্লাহ তাআলা আরো ইরশাদ করছেন ওয়া আহসিনু, তোমরা সৎকর্ম পরায়ণ হয়ে যাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এর থেকে আমরা বুঝে নিতে পারি আসলে বাপু, যে আমাদেরকে নিজেদের ক্ষতি হয় এমন কোনো কাজে যাওয়া যাবে না। মাশাআল্লাহ আমার রফিক ভাই বড় সুন্দর বলেছেন যে রাস্তায় চলার সময় আসলে ব্যালেন্স থাকে না, হুঁশ থাকে না। একটা জিনিস আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, রফিক ভাইয়ের কথার সাথে আমি অ্যাড করছি, যে আসলে আমি যখন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি, আমার পাশে আরেকজন মোটরসাইকেল চালাচ্ছে, উনি আমাকে যখন ক্রস করতেছেন না ভাইয়া, যখন আমার মধ্যে এটা চলে আসে যে ও আমাকে কেন ক্রস করলো, আমাকে তার আগে যেতে হবে,
আগে যেতে হবে,
আগে যেতে হবে। তো আমরা যদি দিন ইসলামের কাছে যদি এটা জিজ্ঞাসা করি, হে ইসলাম তুমি আমাদেরকে দিক নির্দেশনা দাও, বলে দাও যে এটার ব্যাপারে আমি কি করবো, একজন আমার ভাই আমার সেই আগে গিয়ে খুশি হচ্ছে, ফার্স্ট হচ্ছে, বা আমাকে পিছনে ফেলেছে আনন্দিত হচ্ছে, তার ব্যাপারে আমি কি করবো। তো ইসলাম আমাদেরকে সবাই বলবে যে একজন মানুষ আরেকজন মানুষকে কোনো কাজে খুশি করা এটা নফল ইবাদতের চেয়ে আরো বেশি উত্তম বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে। আর উনি আমার থেকে আগে যাক বা পরে যাক, এখন আমি জোরে চালাতে গেলাম, স্পিডে চালাচ্ছি, উনিও চালাচ্ছেন, আল্লাহ না করুক দুইজনের সংঘর্ষ হোক বা না হোক, যদি দুইজনেই পড়ে যায় দুইজনেরই ক্ষতি হচ্ছে, দুইজনের সম্পদ হাত পা নষ্ট হবে, সাথে সাথে আমার ফ্যামিলির উপর একটা বিরাট এফেক্ট পড়বে। যে আমি আপনাদের সামনে এটা আরজ করতে চাই যে আমি যখন একবার মোটরসাইকেলে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করি, যে আমি যাচ্ছিলাম জুমার মধ্যে, হঠাৎ একটা ছোট মেয়ে একটা ছোট বাচ্চাকে নিয়ে চলে আসছে, তখন ছোট মেয়ে ছোট বাচ্চাকে নিয়ে আসতে আমি তাদেরকে বাঁচানোর জন্য হার্ট ব্রেক করি। হার্ট ব্রেক করার সাথে কি হলো, আমার শরীর যা ছিটকে পড়ে গেল, মোটরসাইকেল ওখানে দাঁড়িয়ে রইল। তো কি হলো, ওই মেয়েটা আলহামদুলিল্লাহ বেঁচে গেল, কিন্তু আমি আমি অদমের হাতে ব্যথা লাগলো এখানে হাতে পায়ে। তো আমি প্রথমত চিন্তা করছিলাম যে আমার কোনো আঘাত লাগে নাই হয়তো, এটা মানে অবশ এরকম কিছু হয়ে গেছে। তো যখন মেডিকেলে গেলাম, ওনারা সামান্য ট্রিটমেন্ট করলেন, প্রায় 10 দিন আমি ঘরের মধ্যে বসাছিলাম, আমি আমার অফিস করতে পারি নাই। তো তখন দেখতে পাচ্ছি যে এই টেনশনটা এই প্রভাবটা নিজের ফ্যামিলির উপর পড়তেছে, সবাই আমাকে নিয়ে দুশ্চিন্তা করা শুরু করেছে যে কি হলো, কখন সুস্থ হচ্ছে, কি ওষুধ খাচ্ছে। তো এই যে দুশ্চিন্তা, এটা যদিও আমার ভাগ্যের কারণে হয়েছে, আমার নিয়ত ছিল যে আমি এই ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আমি নিজেকে ওদেরকে বাঁচিয়ে আমি নিজে ক্ষতির মধ্যে পড়লাম, কিন্তু এরপরেও একটা প্রভাব পড়লো। আর যারা যুব সমাজ ভাইয়েরা, যারা একজন আরেকজনকে পিছনে ফেলার জন্য, নিজের ফ্যাশনকে উপরে তোলার জন্য এবং নিজেকে একদম হাই স্মার্ট লেভেলের মানুষ হিসেবে প্রকাশ করার জন্য যারা আমরা প্রতিযোগিতামূলক কাজের মধ্যে যাচ্ছি, তাদের জন্য আমি অনুরোধ জানাবো ভাইয়েরা, এগুলো করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা বড় দয়ালু, আপনি আজকে প্রতিযোগিতা করছেন, আবার তো ইসলাম বলতেছে প্রতিযোগিতা যদি করতে হয় ভালো কাজে আমরা প্রতিযোগিতা করব,
নেকির উপরে
প্রতিযোগিতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এখন আমরা যারা এই জিনিসগুলোকে মাথা থেকে ফেলে দিয়ে, জেহেন থেকে, মন মানসিকতা বাদ দিয়ে আমরা নিজেদের মতো করে সমাজের কিছু মানুষের বাহবা পাওয়ার জন্য, কিছু ফ্রেন্ড সার্কেলের ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বাহবা পাওয়ার জন্য, যে কিছুক্ষণ আমি বাইক ঘুরিয়ে আসলাম, আমাকে বলবো বারে বাহ তুমি কি চমৎকার বাইক চালাতে জানো, এরকম কিছু অ্যাক্সিডেন্ট আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখবেন, যে শুধুমাত্র বিয়ের গাড়ি যাচ্ছে, বরযাত্রী যাচ্ছে, পিছন থেকে ক্রস করতেছে, ওই দিক থেকে যে স্পিডে গাড়ি আসছে সেটা খেয়াল করে নাই, তো কি হলো, মোটর সাইকেল সহ সে আকাশ উড়ে গেল, কার যাচ্ছে। তো এগুলো হচ্ছে এই জন্য যে আমি আমার সামনের যে বরযাত্রীরা আছে ওরা আমাকে দেখতেছে, ওরা আমি যদি স্পিডে চালাই, আরে সে চমৎকার চালায়, এত বুড়াই গোবাই চালাচ্ছে গাড়ি, এত স্মার্ট লাগতেছে, এত সুন্দর লাগতেছে, অনেক সময় শার্ট যেটা আছে
প্রশংসা কুড়ানোর জন্য,
প্রশংসা কুড়ানোর জন্য অনেক সময় দেখা যায় শার্ট যেটা আছে না এটার বোতাম গুলো আমরা কি করে দিই, খুলে দিই, বুক বাতাস লাগতেছে, চুলে একদম, অনেকে হেলমেট পরি না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আমাদের উপর, যে আমরা দাওয়াত ইসলামের মধ্যে আমরা সবাই জানি আমাদের জন্য হেলমেটের এটা কি করে বাধ্য করে দেওয়া হয়েছে।
আমিন আল সুন্নাহ দামাত বরকাতুন আলিয়া মাদানী মুজাকারার মধ্যে সকলের জন্য, জিম্মাদারদের জন্য বিশেষ করে হেলমেট ব্যবহারের জন্য মানে বাধ্যতামূলক, যারা দাওয়াত ইসলামের জিম্মাদার, দাওয়াত ইসলামী ওয়ালা, যে নিজেকে দাওয়াত ইসলামী ওয়ালা মনে করে, যে আমি দাওয়াত ইসলামী ওয়ালা, আমি দাওয়াত ইসলামীকে ভালোবাসি, কোন জিম্মাদারিতে আছে, তাদের তাদের উচিত কি হেলমেট ব্যবহার করে বাইক চালানো।
জীবাপু এখানে একটা প্রশ্ন আসছিল আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়ার কাছে মাদানী মুজাকারার মধ্যে, যে বাবা এটাও তো একটা হেলমেটের মেইন কাজ হচ্ছে শক্তভাবে আপনার চেহারার সাথে মাথার সাথে লেগে থাকতে হবে, অ্যাডজাস্ট হতে হবে, এটা যদি না হয় আপনি যখন পরবেন তখন হেলমেটের কাজ,
হেলমেট খুলে যাবে
কাজ, চলার সময় হেলমেট থাকুক বা না থাকুক বা মাথার উপর কিরকম আছে এটা কোনো ডিপেন্ড করছে না,
মাথা কিন্তু একটা ওজন আছে মাথার
বরাবর,
তো এই যে হেলমেটটা যখন কোন ব্যক্তি পরিধান করে মানুষের কিন্তু যখনই দেখা গেছে এটা মানে এক সমীক্ষায় দেখা গেছে যে যত দুর্ঘটনা ঘটে বিশেষ করে মোটর সাইকেলের ক্ষেত্রে, তো ওই সকল ব্যক্তি মানে তাদের 70-80% চান্স থাকে তাদের মৃত্যুবরণ করার হেলমেট যদি না থাকে, হেলমেটের হ্যাঁ মাথায়, কারণ যখনই সে মোটরসাইকেল থেকে পড়ে যায় মাথার ভারের কারণে কিন্তু সে মাথা নিয়ন্ত্রণ রাখতে, মাথাটাই কিন্তু সর্বপ্রথম গিয়ে কোনো আইল্যান্ডের উপরে হোক বা যে কোনো কিছু হোক প্রথমে গিয়ে আঘাতটা লাগে মাথার মধ্যে, আর মাথা এমন একটা সেনসিটিভ জিনিস যে মাথার মধ্যে যখনই তার আঘাত লাগে তখনই তার বাঁচার সম্ভাবনা খুব কমে যায়। তো আসলে এই জন্য হেলমেট পরা, পাশাপাশি আমি নিজেও যখন আজ থেকে প্রায় 10 বছর আগে যখন জিম্মাদারি ছিল ঢাকাতে সিলেট, তো মোটরসাইকেল ড্রাইভ করছিলাম, তো আমি বাংলা মোটর যখন ক্রস করছিলাম আমার ভুলটা এটাই ছিল যে ব্রেকটা আগে থেকে চেক করে নেয়া, আমি যেটা আগেই বলেছি নদীন ভাই বলেছেন যে আগে থেকে চেক করে নেয়া ব্রেক ঠিক আছে কিনা, ক্লাচ ঠিক আছে কিনা, তারপর টায়ার হাওয়াগুলো ঠিক আছে কিনা দুই চাকার মধ্যে, তো এই জিনিসগুলো চেক না করার কারণে, তো ব্রেক আমি করেছি ঠিকই কিন্তু ব্রেক নিয়ন্ত্রণ করতে পারিনি, পরবর্তীতে গিয়ে অন্য গাড়ির সাথে সিগন্যালে পড়ে গেছে, হঠাৎ করে সিগন্যাল পড়ে গেছে সামনের চাকা, এই যে একটা দূরত্ব, আমি কিন্তু যে কথাগুলো বলেছি এটা কিন্তু অভিজ্ঞতার আলোকে বলেছি, তো আমি ব্রেকটা নিয়ন্ত্রণ ব্রেক করেও আমি নিয়ন্ত্রণ করতে পারিনি, আমার গাড়িটা গিয়ে ধাক্কা মারলো আরেকজনের লুকিং গ্লাসে, লুকিং গ্লাসটা সঙ্গে সঙ্গে ভেঙে যায়, যাই হোক তবু সেখানে জরিমানা দিতে হয়েছে, কিন্তু সেখানে হয়েছে কি আমার নিজের হাতে আমি আঘাত পেয়েছি, আর হাতে এই জন্য বেশি আঘাত পেয়েছিলাম যে আমার হাতের মধ্যে কোনো হ্যান্ড গ্লোভস ছিল না, হ্যান্ড গ্লোভস থাকলেও কিন্তু হাত অনেক সময় সেফ থাকে, যে কোনো মানে পাশে যদি কোনো ঘর্ষণ লাগে, ঘষা লাগে, আঘাত লাগে যে কোনো গাড়ির হাত সেফ থাকে, তো এই জিনিসগুলো আমাদেরকে খুবই লক্ষ্য রাখতে হবে।
আসলে এখন যে হেলমেটের কথা বলা হলো,
জি
এখন আসলে আমরা হেলমেট অবশ্যই এটা পরার দরকার রয়েছে প্রশাসনিক দিক থেকে, তারপর আলহামদুলিল্লাহ আমাদের
আইন রয়েছে
অবশ্যই, তারপর আপনার যে আমাদের আমি আলোচনা দামাত বরকাতুল্লাহ আলিয়া তিনিও তাগিদ দিচ্ছেন, এমনকি রুগ্নেশ্বরা যারা রয়েছে তারা পড়িয়ে দেখিয়ে দিয়েছে আমাদেরকে। কিন্তু এখন দেখা যাচ্ছে হেলমেট থাকে, গ্লাভস থাকে, কোথায়, ঘরে। হেলমেট থাকে কোথায়, গাড়ির পেছনে লাগানো বাঁধা থাকে। এখন পরে কি জন্য যদি পুলিশ দেখা যায় নয় তবে সিটি এলাকায় আসে তখন হেলমেটটা পরিধান করে,
মাথায় পরিধান করে,
তুলে, অর্থাৎ এখন নিজের শরীরকে সেভ করার জন্য নয়, মামলা থেকে বাঁচার জন্য হেলমেটটা পরিধান করে। আসলে আমাদেরকে হেলমেটটা দেওয়া হয়েছে নিজের সেভের জন্য, কেননা একটা পুরো শরীরের মেন হচ্ছে নিজের
মাথা। আর যখন আপনার অ্যাক্সিডেন্ট হয়, মাথায় আঘাত লাগলে, নিউরোলজির যে ব্যাপারটা রয়েছে আপনার, এর যে চিকিৎসা অনেক ব্যয়বহুল, পাশাপাশি আপনার অনেক লেনদেন প্রসেস আর কি, অনেক সময় লাগে
আর কি। আর বেঁচে গেলেও মানে দেখা যায় যে অনেক সময় যে বিকলাঙ্গ হয়ে পঙ্গুত্ব,
আসলে এখন তো দেখা যাচ্ছে আপনার যারা মানে বাইক অ্যাক্সিডেন্ট করছে ইয়ং জেনারেশন, প্লাস সাথে সাথে যারা মৃত্যুবরণ করছে, তাদের মাথায় আঘাত পাওয়ার কারণে হয়তো আপনি শরীরের মধ্যে কোনো জায়গায় আঘাত পেয়েছেন, তা কিছুদিনের জন্য সেরে যায়, তবুও আমাদেরকে কি করতে হবে, বাঁচতে হবে তার থেকে। কিন্তু দেখা যাচ্ছে মাথায় বিশেষ করে আঘাত লাগার কারণে বেশিরভাগ মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে।
দুর্ঘটনার আরেকটা যেটা কারণ আছে বাপু, সেটা না বললেই নয়, বিশেষ করে দেখা যাচ্ছে যে এই যে উঠতি বয়সের ছেলেরা রাস্তায় যখনই ড্রাইভ করে, আমার মনে হয় নুরুদ্দিন ভাই বা সোহেল ভাই আমার সাথে একমত হবেন এই বিষয়ে, যে তাদের যে ড্রাইভিং যে স্টাইলটা, জিগ জ্যাক করে চালানো,
হ্যাঁ এটা
এই বিষয়টা,
এটা খুব
কেন
স্লিপ হয়ে যায়
কেন
ওই মুহূর্তে,
এই জিনিসটা কেন, এভাবে কেন আমি ড্রাইভ করছি? আসলে মানুষের জীবন হচ্ছে সবচেয়ে মূল্যবান, প্রত্যেক ব্যক্তির কাছে তার জীবনটাই হচ্ছে প্রিয়। তো নিজের জীবনটা যখন এতই প্রিয় আর আমার জীবনটাকে আমি দাও লাগিয়ে দিচ্ছি, বাজি লাগিয়ে দিচ্ছি জীবনটাকে, বিপদের মধ্যে ঠেলে দিচ্ছি। আমেরিকার এক সমীক্ষায় দেখা গেছে যে সেখানে 50% মোটরসাইকেলের যত দুর্ঘটনা 50% দুর্ঘটনার জন্য দায়ী হচ্ছে মাদকদ্রব্য, নেশাগ্রস্ত অবস্থায় তারা ড্রাইভ করে। এই যে নেশাগ্রস্ত হয়ে ড্রাইভ করা, তো এটাও কিন্তু অনেক বড় দুর্ঘটনার একটা কারণ, নেশাগ্রস্ত হয়ে ড্রাইভ করা। এই দিকটাও আমাদেরকে বাপু খেয়াল রাখতে
হবে। অবশ্যই খুব সুন্দর কথা বলেছেন। আর বিশেষ করে আমাদের সমাজের মধ্যে যেগুলো হচ্ছে এখন আপনার অহরহ, অর্থাৎ আপনি যখন ই করবেন, যখন দেখবেন যে আপনি পত্রিকার পাতা বলেন অথবা খবর বলেন, যা কিছু দেখবেন না কেন, অহরহ এই ব্যাপারগুলো চলে আসতেছে, বাইক অ্যাক্সিডেন্ট এগুলো চলে আসতেছে আমাদের মাঝে। অমুক জায়গায় মানে দুই বন্ধু যাচ্ছে, দুইজন ইন্তেকাল, মানে এমনভাবে হয়েছে, চেহারা বিকৃত হয়ে যায়, এমন অ্যাক্সিডেন্ট। আল্লাহ তালা আমাদের সকলকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাক, দোয়াও করি। তো কারণগুলো যদি আমরা আজকের মোটামুটি শনাক্ত করতে পেরেছি যে কারণগুলোর মাধ্যমে মানুষ অ্যাক্সিডেন্ট হয়, বাইক অ্যাক্সিডেন্ট বিশেষ করে, এর মধ্যে যেগুলো কারণ আমরা, অনেকগুলো কারণ তো রয়ে গিয়েছে, সবগুলো কারণ তো বলাও সম্ভব না, সময়েরও দিকে খেয়াল রাখতে হবে আমাদের। তারপরেও প্রথমত দর্শক শ্রোতা, আমাদেরকে কি করতে হবে, বাইক যিনি চালান তার জন্য উচিত হচ্ছে সে যেন বাইকটা আগে প্রথমে চেক করে নেয় যে সকল কিছু ঠিক আছে কিনা, সেগুলো আমাদেরকে দেখা উচিত। পরক্ষণে সে যখন চালাবে অবশ্যই তার, সোহেল ভাই যেটা বলেছিলেন যে তার যে বিষয়ে মোটলি 6টি বিষয়ে সম্ভবত খেয়াল রাখতে হয়, তার দুই হাত, দুই পা, তারপরে চোখ,
কান
এবং তার দেমাক, তার মন মানসিকতা, তার হাজির দেমাক দরকার, যে কোথায় যাচ্ছে মনোযোগ তার দরকার এ ব্যাপারে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। মোবাইলের মাধ্যমে কথা বলে বলে, মোবাইলে কথা বলে বলে বাইক না চালানো, এক্ষেত্রে অ্যাক্সিডেন্টটা বেশি হয়ে যায়। মনোযোগ থাকে কার, যার সাথে কথা বলছি তার সাথে ঝগড়াও হচ্ছে চালাচ্ছেন।
আরো ফোনের মধ্যে একটা এক করবো আমি আপনার সাথে, এখন তো তথ্য প্রযুক্তির যুগ, দিন দিন এটা উন্নতির দিকে যাচ্ছে। এখন তো আপনার প্রথমে ছিল মোবাইল ফোন এভাবে রাখতো, চালাচ্ছে, কিছুদিন পর আসলো হেডফোন দিয়ে চালাচ্ছে, এখন তো ব্লুটুথ লাগিয়ে দিয়ে গান শুনতেছে আর যাচ্ছে ইচ্ছে মতো। এখন মনে করেন আল্লাহ 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 তালা আমাদেরকে হেফাজত করুক, যারা করতেছে তাদেরকে তওবা করার তৌফিক দান। এখন গান শুনে শুনে সে যাচ্ছে, ওই গানের যদি মনোযোগ তার মধ্যে চলে আসে, এখন বাইকের দিকে তার কতটুকু মনোযোগ।
নুরুদ্দিন ভাই যে কথা বলছেন এর থেকে আমি একটা কিছু সংগ্রহ করতে চাই, যে এটা উনি তো শুধু ব্লুটুথ, এটা তো কানেই থাকে, গান শুনছে। এখন তো এমন একটা পজিশন চলে আসছে যে মোটরসাইকেলের সামনে যেটা আপনার স্টিয়ারিং রয়েছে, এখানে একটা কি স্ট্যান্ড করা হয়েছে মোবাইল রাখার জন্য।
অ্যাপস রয়েছে, ওই অ্যাপস এর ব্যবহারের জন্য হয়তো মোবাইল সামনে রেখে
মোবাইল
থেকে আসতেছে।
এখন তো এটা নয়, আপনার মোটরসাইকেলে আপনার কি লাগিয়ে দেওয়া হয়েছে, সাউন্ড বক্স লাগিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, তারপর আপনার মোবাইল যে স্ট্যান্ডে রাখা হয়েছে ওইখানে ভিডিও, মানে ভিডিও দেখছে, গান নয়তোবা আর কি, বুঝতে পারছেন বর্তমান যুগে
আল্লাহ তাআলা হেফাজত করুক।
রুদিন ভাই বলছেন খুব চমৎকার একটা বিষয়, আমার মনে হয় যে কথাটা শেষ করলে
রুদিন ভাই, তো এখন আমি যখন গান শুনে শুনে আমার যাচ্ছি, আমি শয়তানকে খুশি করে করে, এক তো প্রথমত ইসলাম বলতেছে আপনি সফর করতে যাচ্ছেন, বের হয়েছেন, তো আপনার আল্লাহ রাসূলের নাম নিতে হবে, এবং আপনার সাথী আপনার সফর সঙ্গী যদি আপনি গুনাহের কোনো মাধ্যমকে বানান তখন একজন শয়তান আপনার সাথে নিযুক্ত হবে। আর যদি আপনার সফর সঙ্গী যদি আপনি কোনো ভালো কাজকে বানান, কোরআন শরীফ তিলাওয়াত আছে, নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আছে, তারপর আপনার দুরূদ শরীফ আছে, এগুলো যদি আপনি বানান তো দেখা যাবে একজন ফিরিশতা আপনার সাথে থাকবে। কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে রয়েছে যে ওই ফিরিশতা ওই মানুষকে প্রথমত প্রশান্তি দান করবে অন্তরের মধ্যে, দ্বিতীয়ত তাকে মুসিবত থেকে রক্ষা করবে। আমাদেরকে দেখতে হবে যে আমি কাকে সফর সঙ্গে বানাচ্ছি। আর একটা জিনিস ক্লিয়ার আমাদেরকে বুঝে নিতে হবে, গজব আসে কোন জায়গায় যেখানে শয়তান থাকে। এই জন্য মুরব্বীরা বলে যখন বিজলি চমকায় তখন তোমরা তাহাতে রাস্তা খুললে পড়ো, কেননা মুরব্বীদের একটা সিকোয়েন্স এটা আছে যে যেখানে শয়তান থাকে এখানে বিজলি বিদ্যুৎ এটা পৃষ্ট হয়ে মারা যাওয়ার বর্জন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি বর্জন হচ্ছে রাস্তা খুললে পড়ার জন্য আমাকে মুরব্বীরা বলছেন, এখন আমি নিজে গান শুনে শুনে শয়তানকে আমার সঙ্গী বানিয়ে নিলাম, আমি কি মুসিবতে পড়বো না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে? আমি আল্লাহকে নারাজ করে বের হয়েছি, আমার প্রয়োজন ছিল প্রথমে তওবা করে ফেলা। যেমন আমি দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে যখন আসার সৌভাগ্য হয়েছে, চট্টগ্রাম থেকে আমি ঢাকামুখী অভিমুখে আমি রওনা হলাম। একদিন মাদার ইসলামী ভাই আল্লাহ তারা ওনাকে ওনার হায়াতের মধ্যে অপরন্ত বরকত দান, উনি আমাকে বললেন যে ভাইজান আপনি তো ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, এটা আমার জীবনের প্রথম ছিল বাপু, আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করতেছি। উনি বলতেছেন গাড়ি বাহন এগুলোর কোনো বিশ্বাস নাই, আপনি যে এই রাতে 11টার দিকে আপনি গাড়ির উপর আরোহণ করেছেন, সকালে গিয়ে যে বসতে পারবেন ঢাকার মধ্যে এটার কোনো গ্যারান্টি নেই, আপনি একটা কাজ করেন প্রথমত তওবা করেন, গাড়ির মধ্যেই তওবা করেন, আল্লাহ তাআলার দরবারে কলমা শরীফটা একটু পড়ে নেন, কেননা ওই তওবা এবং কলমা শরীফ পড়া অবস্থায় যদি আপনি দুনিয়া থেকে যেতে পারেন তাহলে আপনার শেষ বাক্য তওবা এবং মৃত্যুটা কিসের উপর হবে? কলমা শরীফের উপর হবে। ইনশাআল্লাহ আশা করা যায় আপনি শহীদি মর্তজি পাবেনই পাবেন, আপনার উপর স্পেশাল আল্লাহ তাআলা দয়া হবে।
আচ্ছা, এখানে একটা নুরুদ্দিন ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই যে আজকাল যারা ইয়াং জেনারেশন রয়েছে গান শুনছে ব্লুটুথ দিয়ে হেডফোন দিয়ে, যেভাবে হোক গান শুনতে শুনতে গাড়ি চালাচ্ছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, হয়তো বা তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে গান শুনতে শুনতে, তার আখিরাত কেমন হতে পারে?
আসলে তো আমার সোহেল ভাই, এটা তো দারুল ইফতাহ আলে সুন্নতের একটা প্রশ্ন। তো আমরা তো আসলে আমির আলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া কুফরিয়া কালিমাতকে বারে মাস সওয়াল জবাব এবং বিভিন্ন কিতাবের মধ্যে বলছেন যে কোনো মানুষ যদি কুফুরি বাক্য বলতে বলতেও যদি মারা যায় না, ওনার উপর কুদারণা করার কোনো সুযোগ নেই। হতে পারে মৃত্যু যন্ত্রণার কারণে কি হতে পারে ওনার মুখ থেকে কুফরি বাক্য বের হতে পারে, কিন্তু আমরা মুসলমান হিসেবে প্রত্যেক মুসলমানের উপর এটা ধারণা রাখবো যে ওনার হাত এবং আল্লাহ তালা দয়া হয়তো ভালো হয়, ভালো হবে, আল্লাহ তালা ওনার উপর দয়া করবে। এখন কেউ যদি গান শুনতে শুনতে যায়, যেটা আমাদেরকে মাথায় রাখা দরকার, যুব সমাজকে আমি মনোযোগ আকর্ষণ করছি যুব সমাজের প্রতি, হে আমার ভাই আমার মৃত্যুটা কেন গান শুনতে শুনতে আসবে, আমার এই মৃত্যুটা কি আসতে পারে না? যেমন মুফতি ফারুক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার জীবনীতে আছে, উনি মোটরসাইকেল বিক্রি করে দিয়েছেন কেন? চোখের হেফাজতের জন্য। ওনার ল্যাপটপ বিক্রি করে দিয়েছেন, নেটের মধ্যে এটা সেটা দেখতে হচ্ছে সেই জন্য, উনি দুইটা জিনিস এই জন্য বিক্রি করেছেন। তো উনি যখন বিক্রি করেছেন ওনাকে আসতে হচ্ছে দারুল ইফতাহ আলে সুন্নাতের মধ্যে, তো উনি একজনের বাইকের উপর চড়ে আসতেছেন, তো যে রাস্তা দিয়ে আসছিলেন ওই রাস্তা দিয়ে বাপু আপনার একটা কারেন্টের বড় একটা তার পরে ওখানে নাকি শর্ট হয়ে গেছে পুরো রাস্তাটা, তো পানিও ছিল, যে গাড়ি যাচ্ছে ওখানে নাকি শর্ট করতেছে। মুফতি ফারুক রহমতুল্লাহ পিছনে ছিলেন, একজন ইসলামী ভাই চালাচ্ছেন, তো ইসলামী ভাই বলতেছে যে আমার আগে যত গাড়ি গেছে সবাইকে শর্ট করছে, কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বাইক চালিয়ে আসতেছি আমার গাড়িতে কোনো শর্ট করে নেই। কেন? কেননা মুফতি ফারুক রহমতুল্লাহ উনি হাফেজে কোরআন ছিলেন, উনি শুরু থেকে আসা পর্যন্ত কয়েক পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ওই কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা ওনাকে এই শর্ট খাওয়া থেকে পর্যন্ত শর্ট
খুবই ভালো লাগে। তো আজকে যে বিষয়টা যে রোড অ্যাক্সিডেন্ট, এর মধ্যে আমি এটা জানতে চাচ্ছি যে আমরা যখন গাড়ি হুন্ডা বা যে কোনো ধরনের বাহন চালাবো তো কি দোয়া পাঠ করলে, কি আমল করলে সেগুলা থেকে বাঁচা যাবে এমন কিছু রয়েছে কিনা, তো এমন কোন উপদেশ থাকলে জানিয়ে দিন।
জি জি, মাশাআল্লাহ, মুস্তাফিজুর রহমান ভাই খুব সুন্দর কথা বলেছেন। আর আমাদের সকলের জন্য জরুরি, যারা বাইক চালাই, যারা আমরা চালক, ড্রাইভার অথবা আমরা যারা আরোহী, সকলের জন্য প্রয়োজন, ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো। নেক্সট,
আমার বাড়ি বরিশাল। আলহামদুলিল্লাহ আপনাদের মাদানী চ্যানেলের যে সিলসিলা দেখানো হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আর সিলসিলার ভিতরে যেগুলো বলতেছে আলহামদুলিল্লাহ, এগুলো যদি আমরা মানতে পারি, এই যে নিয়ম শৃঙ্খলা মেনে আমরা যদি রোড ঘাটে গাড়ি চলাচল করতে পারি, তো ইনশাল্লাহ আশা করা যায় আমাদের দেশের শৃঙ্খলা বজায় থাকবে। তো আমি আপনাদের অনেক শুকরিয়া আদায় করতেছি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে খুব খুব বরকত দান করুক মাদানী চ্যানেল কল করার জন্য, ধন্যবাদ আপনাকে। তো আজকের যে আমরা বিষয় নিয়েছিলাম বাইক অ্যাক্সিডেন্ট, কারণগুলো তো মোটামুটি আমরা বলে ফেলেছি। এখন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার যে কিছু মাদানী ফুল আমরা এখন দিতে যাচ্ছি দর্শকদেরকে, অ্যাক্সিডেন্ট থেকে আমরা কিভাবে বাঁচব, এর পাশাপাশি আমরা যে দর্শক বললেন যেটা আপনার দোয়া, সেটাও আমরা জানবো। পরিশেষে ইনশাল্লাহ দোয়ার ব্যাপারটা আলোচনা করা হবে, কি দোয়া পাঠ করবো আমরা ইনশাল্লাহ। আর এখন আমরা যাবো যে
আমরা দেখছি যে আমরা তো এখন সারা অনুষ্ঠানে প্রায় 45 মিনিট ধরে শুধু বলছি যে যারা বাইক চালাই তাদের দোষটা দিচ্ছি।
আচ্ছা
ঠিক আছে, তাই না? আচ্ছা, এখানে কিছু আমার মনে হয় অন্য কারো কিছু দোষ রয়েছে হয়তো, এটা যেভাবে আমাদের এই ইয়াটা আমাদের উপর কিছু বলতাই,
মানে যারা পথচারী,
পথচারী জন্য না, আমি যেটা ইয়া করবো সেটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন মনে করুন রোড, তো এখন সরকারি ভাবে এই আপনার ট্রাফিক থেকে বা সরকারি ভাবে একটা স্পিড ব্রেকার দেওয়া হয়, ঠিক আছে, মানে বিশেষ কিছু জায়গায়।
জি,
এছাড়াও কিছু লোক, কিছু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত কিছু লোক, ওনারা কি করেন, ওনাদের প্রতিষ্ঠানের সামনে একটা একটা স্পিড ব্রেকার দিয়ে বসে আছে। যেমন মনে করেন একটা স্কুল, যে স্কুলের সামনে 2-3টা দিয়ে বসে আছে, ঠিক আছে, এটা কিন্তু সরকারি ভাবে কোনো এটা কি নাই। আচ্ছা, এরপরে মনে করেন এইভাবে বুঝে নিচ্ছেন সবাই হয়তো, তো এখন ব্যাপার হচ্ছে যে এখন স্পিড ব্রেকার উপরে একটা কি দেওয়া হয়, একটা দড়া কাটা, একটা জেব্রা ক্রসিং বা যে দড়া কাটা একটা কি দেয়া,
একটু রং
করা হয়।
জি,
কিন্তু ওই যে ওই স্পিড ব্রেকার গুলোর উপরে এইগুলো দেওয়া হয় না, যার কারণে অনেকে কি করে, আমাদের দেশের রোড তো সবাই জানেন এখন চালাচ্ছে, হঠাৎ করে ওনার সামনে এই জিনিসটা আসছে, পরবর্তী রোডে কন্ট্রোল হারিয়ে উনি কি দেখেছি, তো যার কারণে আমার ইয়াটা, তো এটা যেটা বলতে চাচ্ছিলাম এই স্পিড ব্রেকারের কারণে আমাদের দেশে যে দুর্ঘটনাটা হয় এটা কিন্তু একটা কারণ বলতে।
বাপু যেটা বলেছেন যে আসলে ট্রাফিক যে ইয়েটা রয়েছে, একটা তো হলো স্পিড ব্রেকার বিষয়টা উনি বললেন মার্ক দিয়ে এটা ইয়ে করে রাখার জন্য, তো আসলে আমরা সবাই যদি ট্রাফিক আইনের প্রতি যদি একটু ভালো করে যদি সচেতন হই ট্রাফিক আইনের প্রতি, অনেক সময় দেখা যায়, এটাও দেখা গেছে যে মেন রোডে একটু জ্যাম পড়ে গেছে, ফুটপাথের উপর দিয়ে মোটরসাইকেল সিরিয়ালে চলছে, এখন ফুটপাথ কিসের জন্য বানিয়েছে, ফুটপাথে কি মোটরসাইকেল চালানোর জন্য বানিয়েছে সরকার? প্রশাসন তো ফুটপাথকে বানিয়েছে জনগণের পায়ে হেঁটে চলার জন্য, তাই না? তো সেখান দিয়েও মোটরসাইকেল চলছে। তো এই যে আসলে আমরা অনেক সময় নিজেরাই আমরা আইন কানুনকে ভঙ্গ করি, নিজের হাতে তুলে নেই, এই অ্যাটিচিউড আমাদের মাঝে থেকে এটা এটা দূর করা উচিত। আর সিগন্যাল, যে আইন রয়েছে ট্রাফিক আইন, সিগন্যাল যথাসময়ে মানা, যেমন আমি অনেক আগে একজন ডক্টরের সাথে আমার কথা হয়েছিল, উনি ইংল্যান্ডে গ্লাসগো ইউনিভার্সিটি থেকে উনি পাস করে এসেছেন, ওখানে মানে FCPS করে এসেছিলেন, তো উনি আমাকে বলেছিলেন যে রফিক, ওখানে ট্রাফিক সিস্টেমের যে বিষয়টা রয়েছে, ওখানে যদি রাত 2:30টার সময় যদি রেড সিগন্যাল পড়ে, রাস্তায় কোনো গাড়ি নেই, বিপরীত দিক থেকে বা পাশ থেকে কোনো গাড়ি আসছে না, একটাই গাড়ি নিঝুম রাতে রেড সিগন্যাল পড়েছে, সে ওইখানে ওই সিগন্যাল মান্য করে সে বসে থাকে, কেননা ওখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সে যদি ওই সিগন্যালটা অমান্য করে, এখন সে জরিমানা দেওয়ার ভয়েই করুক বা ট্রাফিক আইনের প্রতি সম্মান বজায় রেখেই করুক, একজন নাগরিক হিসাবে তার নাগরিকত্বের দিকে খেয়াল করেই সেই জিনিসটা যদিও পালন করুক না কেন, কিন্তু আসলে বিষয়টা অবাক হতে হচ্ছে যে রাত 2:30টার সময় সিগন্যাল যখন রেড রেড সিগন্যাল যখন পড়েছে সে ওখানে গাড়ি থামিয়ে বসে আছে। তো এটা যদি আমি তাকে জিজ্ঞেস করলাম যদি সে ভঙ্গ করতো তাহলে কি হতো, কোনো গাড়ি তো নেই, সে চলে যেত। বলে চলে গেলে অটোমেটিক্যালি যে সিসি ক্যামেরা রয়েছে, সার্ভেইলেন্স যে ক্যামেরা থাকে, সেটা তার গাড়ির নাম্বারটাকে নোট করে নিবে,
নোট করে অটোমেটিক্যালি
মামলা হয়ে যাবে এবং তার যে ফাইন রয়েছে তার ফাইনটা তার ঘরে পৌঁছে যাবে। এবং সেটা যদি সে পরিশোধ নাও করে সে যখন দেশ ত্যাগ করবে এয়ারপোর্টে তাকে সেই জরিমানাটা দিয়ে দেশ ত্যাগ করতে হবে।
এখানে তো আপনার দেশের যে নিয়ম কানুন সেটা
নিয়ম কানুন
এই দেশের যে নিয়ম কানুন রয়েছে,
এটাও বলছি যে সে সিগন্যাল মানছে, মানার যে একটা অ্যাটিচিউড আইনের প্রতি, এটা মানলে মানে কি উপকার রয়েছে আসলে এদেশে? তো মানে আমরা যারা রয়েছি আমরা বলছি না যে সবাই একরকম, তো অনেকেই আছে যে ইচ্ছে করে সিগন্যাল ভঙ্গ করে চলে যায়। তো এটা করলেও সে নিজেও দুর্ঘটনার শিকার হয়, অন্যের জনের মানে বিপত্তির কারণ ঘটায় অন্যের অন্যের জন্য।
আইনের প্রতি শ্রদ্ধাশীল এই জন্য হচ্ছে যে আমাকে ফাইন হবে, আমাদের মামলা হবে এই জন্য, কিন্তু যে দেশের যে আপনার কিছু আইন রয়েছে কারণ রয়েছে এগুলো কিন্তু আমাদের আল্লাহ তাআলাকে জবাব কি দিবে, তাই কি বলবো?
অবশ্যই আসলে বাপু আমাদের আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা আমাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো আমাদের প্রয়োজন। তো আল্লাহ তাআলার ভয় আসলে অটোমেটিকলি সবগুলোর ভয় আপনার চলে আসবে। আর আমির আহলে সুন্নাত দামত বারকাতুল আলিয়া মাদানী মুজাকারার মধ্যে অনেকবার বলতে শুনেছি যে বাবা আমির আহলে সুন্নাত দামত বারকাতুল আলিয়া বলেন যে যে আইন কানুন শরীয়ত বিরোধী নয় তা মানলে কোনো সমস্যা নেই।
এই আইনগুলো তো আমাদের জন্য,
জি
আমাদের জন্য এগুলো।
মুফতি ইসলাম এটা বারণ করবে না যে আপনি ওই আইনটা না মানেন। তো প্রথমত আমাকে দেখতে হবে বাপু আসলে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে আইনের লোকেরা আমাদেরকে সম্মান করবে। তো আমি যখন সম্মানিত হব আইনের মানুষের কাছে, কোন একটা মুসিবতে পড়লাম ওনাকে বললাম উনি আমাকে সাহায্য করবে। এখন আমি ওনাকে মানলাম না, একদিন আমি মুসিবতে পড়লাম উনি আমাকে সাহায্য করলো না, মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা হয়ে যাচ্ছে। আর বাঁচার উপায় যেটা আমার কয়েকজন দর্শক শ্রোতা বলেছেন যে আমি এটার দিকে একটু যাব। প্রথমত বাপু আমি বলবো যে সকালে, খুব সকালে ভোরবেলায় হাদিস শরীফ মোতাবেক আপনি কিছু আল্লাহর রাস্তায় সৎকার করে দেন। হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি ভোরবেলা সকালবেলা সকাল সকাল সৎকার করে মুসিবত ওই সৎকার আগে আসতে পারে না।
সুন্দর একটা মাদানি ফুল দিয়েছেন। আর এই সাদাকা করার জন্য আসলে আমাদের মন মানসিকতা দরকার।
অবশ্যই
মন মানসিকতা না হলে এই সাদাকা হাদিসে পাক শুনালেন আমাদের মধ্যে শুধু কি বাইকার যারা যা চালক তারাই কেবল সাদাকা করে ঘর থেকে বের হবে? আমাদের উচিত আমরা সার্বক্ষণিক ভাবে নিজেকে সাদাকা দেওয়ার মাধ্যমে নিজের এই যে অ্যাক্সিডেন্ট গুলো অর্থাৎ এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যা হতে পারে এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য বাঁচার জন্য আমাদের মানে অহরহ আমাদেরকে সাদকা করা উচিত।
এবং দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের জন্য পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, মানদানি দান বক্স করে দিয়েছে, সাদকা বক্স যেগুলো আমরা চাইলে দিতে পারি। শুধু তাই নয়, যেখানে যেখানে আপনার আমাদের দাওয়াত ইসলামের তিন বিভিন্ন সাপ্তাহিক ইজতিমা হচ্ছে ওখানে আতিয়াত বক্সের জন্য কালেকশনের জন্য বিভিন্ন বক্স রাখা হয়।
এটা দর্শকদের দর্শকরা অনেক সময় দিয়েও থাকে, আমাদের মানানি ফান্ডে অনেক দান খরাত করে থাকেন, বিকাশ নাম্বার চলতে থাকে, অ্যাকাউন্ট নাম্বার চলছে। আর এই দাওয়াত ইসলামের এত সুন্দর পরিবেশ, সুন্দর কাজ, যা কিছু মাদানী চ্যানেল এগুলো দর্শকদের সহযোগিতার মাধ্যমেই হচ্ছে, মানুষের মুসলমানদের দান খরাতের মাধ্যমেই হচ্ছে আলহামদুলিল্লাহ।
আসলে বাবু দিতে এই জন্য বলতেছি, অনেকেই মনে করেন আমি সকালে বের হচ্ছি আমার ব্যালেন্স কত 100 টাকা, তো অনেকে বলে যে আমি যদি এখান থেকে 20 টাকা দিয়ে দিই আমার 80 টাকা হয়ে যাচ্ছে, এই 80 টাকা দিয়ে আমার পুরো দিনের খরচ চলবে কিনা, অনেকে টেনশনে পড়ে যায়। তো আসলে আমাদের এটা একটা জিনিস মাথায় রাখতে হবে যে দান করার দ্বারা সম্পদ কমে না, বরং বেড়ে
যায়।
কেননা আমি যখন 20 টাকা আল্লাহর রাস্তায় দিলাম, 10 টাকা দিলাম, 5 টাকা দিলাম, ওই 5 টাকা, 10 টাকা, 20 টাকা আমার 2000 টাকা, 1000 টাকা, 500 টাকার মুসিবত আমার থেকে নিয়ে নিল। এবং সাথে কি হলো, আমি যখন দিয়ে বের হলাম, যেমন আমার সাইয়্যিদাতুনা রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা ওনার জীবনীতে রয়েছে যে উনি আল্লাহর রাস্তায় খুব বেশি দান করতেন। একবার ওনার ইফতারির সময় হলো, তো ওনার খাদেমার কাছে উনি জিজ্ঞেস করলেন ঘরের মধ্যে কি আছে। তো খাদেমা বলল যে আম্মা আমাদের এখানে ঘরের মধ্যে 2টা রুটি আছে, এগুলো আপনার ইফতারের জন্য রাখা হয়েছে। তো উনি বললেন ঠিক আছে রাখো। ইফতারির ঠিক কিছুক্ষণ আগে একটা ভিক্ষুক এসে করাগত করলো যে আমাকে কিছু দেন, আল্লাহর বাস্তে কিছু দেন। উনি কি করলেন, খাদেম বললেন এগুলো দিয়ে দাও। খাদেম বলতেছে আম্মা জান
ঘরের মধ্যে এখন ইফতারের সময় খুবই সন্নিকট, খাবার মতো কিছু নেই, আপনি এই মুহূর্তে এখন দিলে আমাদের খাবার কখন আমি রেডি করব এবং কখন এগুলো আমি আপনার জন্য পরিবেশন করব। উনি বলতেছেন আসলে তোমার কাছ হচ্ছে দিয়ে দাও, আমার আদেশ মান্য করাই তোমার কাছে, তুমি দিয়ে দাও। খাদেমা দিয়ে দিল। তো ইফতারির সময় মনে করেন আধ ঘন্টা বা কিছুক্ষণ সময় বাকি আছে, তো কিছুক্ষণ পর ওনার ঘরের মধ্যে করাঘাত করা হলো। যে কে? খাদেমা বলতেছে, তো ওখান থেকে যিনি এসেছেন উনি বলতেছে, ভাই আমি অমুক, আমি এই এলাকার অমুক সওদাগরের একজন চাকর, আমাকে এই সওদাগর পাঠিয়েছেন, এখানে 15টা রুটি আছে। দিলেন 15টা রুটি দিলেন। তো খাদেমা নিয়ে আসলো যে আম্মা হুজুর এটা এসেছে অমুক সওদাগরের পক্ষ থেকে। তো রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন গুনে দেখো, গণনা করে দেখো। বলতেছে 15টা। বলতেছে এগুলো আমাদের না, এগুলো ফেরত দাও। বলছে আম্মা হুজুর আপনি কিছুক্ষণ আগে 2টা রুটি ছিল দান করে দিয়েছেন, আবার 15টা রুটি আপনি ব্যাক করে দিচ্ছেন, এগুলো পাঠিয়ে দিচ্ছেন, এটা তো আমার বুঝে আসতেছে না। বলতেছে এগুলো তুমি পরে বুঝবা, আগে এগুলো ওনাকে ফেরত দাও, পাঠিয়ে দাও। ঠিক ইফতারের ধরেন কিছুক্ষণ আগে আরেকজন করাঘাত করলো। বলতেছে কি? বলতেছে আমাকে অমুক সওদাগর পাঠিয়েছে, তো আমাকে কিছু তোহফা আপনার জন্য দিয়েছেন। খাদেমাকে বললো কি পাঠিয়েছে দেখো। বলতেছে রুটি। কয়টা? 20টা। উনি বললেন রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা এগুলো কবুল করো। আম্মা হুজুর কিছুক্ষণ আগে 15টা আপনি ব্যাক করে দিয়েছেন, এখন 20টা আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, কবুল করছেন, কারণটা কি? তখন রাবিয়া বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহা বললেন, আসলে আমি আল্লাহ তাআলার সাথে এক ধরনের ব্যবসা করেছি, আমি আল্লাহর রাস্তায় 2টাকা 2টা রুটি দান করেছি। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন যে আমার রাস্তায় এক দিবে আমি তাকে 10 দিব। তো আমি আল্লাহর রাস্তায় 2টা রুটি দিয়েছি, প্রথমতে আসছিল 15টা, এটা আমার হিসাবের সাথে মিলে নাই, কেননা দুনিয়ার সব হিসাব ভুল হতে পারে, আমার আল্লাহ তাআলার হিসাব কোনোদিন ভুল হয় না। আমার কনফিডেন্স ছিল যে আমার আল্লাহ তাআলা আমাকে 20টাই পাঠাবে, আমি এটার জন্য অপেক্ষা করছি, পরিবর্তে 10 দিবে। তো দেখা গেল আমি যখন 20টা তুমি গণনা করে আমাকে বললা, তখন আমি বললাম এগুলো কবুল করে আমার আল্লাহর জন্য। হে খাদেমা, আমি তোমাকে ভবিষ্যতের জন্য এটা তোমাকে উপদেশ দিচ্ছি, যখনই কোনো কিছুর বড় কিছুর প্রয়োজন হবে তুমি একটা কাজ করবা, যা কিছু আছে এটা আল্লাহর রাস্তায় দিয়ে দাও, আল্লাহ তাআলা ডবল তোমাকে দিয়ে দিবে।
খুব সুন্দর চমৎকার ভাবে বলেছেন। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে রয়েছি, সংক্ষিপ্ত মাদানী ফুলের দিকে যাবো। সোহেল ভাই, বাঁচার মাদানী ফুল, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার,
আসলে সবকিছুর মূল হচ্ছে আমাদের এহতিয়াত করা, সতর্কতা বলা, মন করা। প্রথমে যে বলেছিলাম মোটরসাইকেল এমন একটা জিনিস, আমার রফিক ভাই বলেছিল এটা হাওয়ার উপর চলে, 2 চাকার যান, তো আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, দেখতে হবে গাড়ি বের করার আগে, সাদেকা করতে হবে, এটা তো অবশ্যই রয়েছে, এবং সাথে সাথে যে আমাদের চোখ কান হাত মন সব কিছু সজাগ রাখতে হবে। তো বাঁচার জন্য এখন যে বর্তমানে এটাই যে বেশিরভাগ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন প্রতিযোগিতার দিতে গিয়ে, নিজের ফ্যাশন দেখাতে গিয়ে। আগেকার দিনে ছিল না, অবশ্যই ছিল, কম ছিল, হয়তো তখন দেখা গিয়েছে যারা একটু বয়স্ক হয়েছে তারা মোটরসাইকেল চালাত, কিন্তু এখন বর্তমানে ইয়াং জেনারেশন স্টুডেন্ট স্কুলের, এখন তৎকালীন যুগে সময়ে যারা স্কুলে যেত তারা সাইকেলও চালাতে পারত না, তখন আমাদের সময় যখন আমরা লেখাপড়া করতাম স্কুলে SSC পাশ করলে তোমাকে কী দিয়ে দেবো? সাইকেল কিনে দেবো। কিন্তু এখন দেখা যায় সে 7-8 পড়ছে, তার বাবা কোথায়? বাইরে। কিন্তু তার ছেলের শখ আল্লাহ পূরণ করার জন্য তার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে বাইক কেনার জন্য। এখন একটা জিনিস, টাকা খামালে বাবা বিদেশে গেলে, ভাই বিদেশে গেলে প্রথম কি আমাকে একটা বাইক কিনতে হবে, সেটা গিফট দিতে হবে। কোথায় যাব? কলেজে নয়, স্কুলে যাব। তো আসলে এদের একটা নিজের মধ্যে অহমিকা চলে আসছে, যার কারণে আজকে বর্তমান যুগে এই অবস্থা।
মাশাআল্লাহ, নুরুদ্দিন ভাই তো বলেই দিয়েছেন, সোহেল ভাইও মাশাআল্লাহ চমৎকার বলেছেন। পাশাপাশি আমি এতটুকু অ্যাড করব যে একজন মানুষ যখন মোটর বাইক ক্রয় করে, তখন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তাকে দেখতে হবে যে সে যে বাইকটা ক্রয় করছে সেটা তার সাথে যায় কি না, অর্থাৎ ফিটনেস, তার ফিজিক্যাল ফিটনেসের সাথে বাইকের যে গঠনটা রয়েছে, বাইকের যে ওজন রয়েছে সেটা তাকে দেখতে হবে। এত উঁচু মোটরসাইকেল যে তার পায়ে লাগুর পাচ্ছে না, মানে মাটিতে টাচ করতে পারছে না, অথচ নিয়েছে বাজার থেকে সবচেয়ে বড় এবং খুব সুন্দর দেখতে উঁচু মোটর বাইকটা নিয়েছে, খুব ভারী ওজনের আর বেশি মানে সিসি, অধিক সিসির মোটরসাইকেল, এটা হচ্ছে একটা দিক প্রথম দিকে, মানে মোটরসাইকেল চয়নের জন্য, সিলেকশনের জন্য প্রথমে যে ভুলটা করা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে মোটরসাইকেল যখনই আমরা স্টার্ট করব, প্রথমেই রয়েছে যে আমরা তো দোয়া পড়ে, দোয়া দরুদ পড়ে আমরা বের করব, এবং মোটরসাইকেল চেক করে তার টায়ারগুলোর মধ্যে ঠিকমতো বাতাস আছে কিনা, ইন্ডিকেটর লাইট জ্বলছে কিনা, ব্রেকটা ঠিকমতো কাজ করছে কিনা, এবং অধিক সতর্কতার জন্য আমরা অ্যান্টি লক যে ব্রেক রয়েছে আমরা সেটা কিনতে পারি কিছু টাকা বেশি দিয়ে, অধিক সতর্কতার জন্য। এবং এই অ্যান্টি লক ব্রেকের কারণে কিন্তু রাইড ড্রাইভকালীন 37% ঝুঁকি, মৃত্যুর ঝুঁকি কমে যায় ব্রেক করাকালীন। তো অ্যান্টি লক যে ব্রেক রয়েছে এটাও মোটরসাইকেলে ব্যবহার করা যেতে পারে, আর বিশেষত রিয়ার ভিউ যে গ্লাস রয়েছে সেটাও যেন আমরা ইউজ করি। রিয়ার ভিউ গ্লাসটা সোহেল ভাই যেটা বললেন প্রথমেই, যেটাকে খুলে ভেঙে রেখে দেওয়া হয়, তো যেই জিনিসটা আমার লাইফ সেভ করবে, যেটা আমাকে বাঁচাবে, একটা মাধ্যম, বাঁচানোর মালিক তো আল্লাহ, কিন্তু যেই জিনিসটা উপকরণ আমি সেই উপকরণটাকে ভেঙে দিলাম নিজের হাতে। তো আসলে এখানে বুদ্ধিমত্তার বড়ই অভাব আমি মনে করব।
আল্লাহ তাআলা আমাদের
সচেতনতা গুলো আমাদের মাঝে,
আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন থেকে বাঁচাক, সচেতন করার মতো তৌফিক দিক, সচেতন হওয়ার মতো তৌফিক দিক, আমিন। হ্যাঁ, নদীর বাগে যাব দোয়ার জন্য।
জি আসলে বাবু,
কি দোয়া পড়ে বাইক চালাবে, আরোহী কি দোয়া পড়বে?
অবশ্যই, তো প্রথমত তো আমাদেরকে ঘর থেকে বের হওয়ার দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়লে কি হবে, এটা যখন পরে কেউ বের হয় তার প্রত্যেক কাজের মধ্যে আল্লাহ তাআলা গায়েবী মদদ দান করে, তাকে মুসিবত থেকে রক্ষা করেন, এবং আল্লাহ তাআলার তাকে হিদায়ত দান করেন, সে সঠিক পথের উপর থাকবে। আচ্ছা, এটা পরে নিলাম, বাইকও নিলাম, চেক করলাম, এরপর আমি দোয়া, যেটা আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে এটা অনেক সময় শেখানো হয়, যে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা পড়ব, পরে আমি আল্লাহর উপর ভরসা করে যে হে আল্লাহ, আমি তোমার একজন নিকৃষ্ট বান্দা, আজকে বের হচ্ছে শুধু তোমার উপর ভরসা করে। আল্লাহ, আমার এখানে কোনো যোগ্যতা নেই। অনেক সময় দেখা যায় আমি অনেক বছর ধরে আমার অভিজ্ঞতা যে আমি চালাচ্ছি, কনফিডেন্স চলে আসছে, দেখা যাচ্ছে একটা রিক্সার সাথে রিক্সাকে আমি ক্রস করতে গিয়ে আমি পড়ে যাচ্ছি, ওই নিজের উপর নিয়ে আসার কারণে। আমি যদি বলি আল্লাহ তোমার উপর ভরসা, যে তুমি যদি দয়া করো ইনশাল্লাহ আমি এখান থেকে শহরে পৌঁছাতে পারবো, আমি অফিসে যেতে পারবো, এইটা পরে। আর যিনি আরোহণ করবেন উনিও চাইলে দোয়াটা বলে নিতে পারেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আর যদি সম্ভব হয় তাহলে সফর শুরু করার আগে, আপনি মাশাআল্লাহ রুহানি রাজের মানুষ, আপনার এটা আমি আরজ করতেছি যে আগে
রুহানি রাজ দিয়ে দেন আমাকে।
না, আমি দর্শক শ্রোতা থেকে দিব, আপনাকে দেওয়ার তো ওরকম আমার আসলে যোগ্যতা নেই। তো দর্শক শ্রোতা এটা করতে পারেন যে দোয়াগুলো পরে আগে পরে একবার একবার দুরুদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি সফর শুরু করার আগে লা ইলাহা ইল্লাল্লাহ আগে পরে একবার একবার দুরুদ দিয়ে সফর শুরু করে, আল্লাহ তাআলা তার সফরের মধ্যে আসানি দান করে।
জি রাশিদ বাপু, সংক্ষিপ্ত সময়ের মধ্যে
বাপু, আসলে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি করা। এখন আমরা সেই উদ্দেশ্যটাকে ভুলে গিয়ে আমরা অন্য পথে আমাদের মন মানসিকতাকে নিয়ে গেছি, যার কারণে এই সব জিনিস আমাদের মধ্যে ঘটছে। তো আমি যারা এই বাইক চালান আমি তাদেরকে বলবো যে প্রত্যেকের জীবনের অবশ্যই মূল্য আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। তো আমরা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য নিজেদের স্বার্থে, নিজেদের আখিরাতকে কি করার জন্য,
ভালো করার জন্য
আমরা এই জাতীয় জিনিসগুলোকে, আমরা যেহেতু আজকের বিষয় হচ্ছে মোটরসাইকেল বাইক অ্যাক্সিডেন্ট, তো এই আমরা যেন সতর্কতার সাথে আমরা গাড়ি চালাই, আর গন্তব্যস্থানে যাওয়ার যে সময়টা লাগে তার চাইতে হয়তো বেশি একটু আগে আমরা বের হয়ে যাই, যাতে
তাড়াহুড়া
না হয়।
খুব সুন্দর মাদানী ফুল দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা বাইক অ্যাক্সিডেন্ট সম্পর্কে, এর কারণ এবং প্রতিকার সম্পর্কে জানতেছিলাম এবং দোয়াও শ্রবণ করেছি, আল্লাহ তাআলার উপর আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আমি বলতে চাচ্ছি যারা বাইক চালিয়ে থাকেন তারা অবশ্যই এ সম্পর্কে মাদানী ফুল আপনারা ভালো করে জানেন যে কিভাবে চালাবেন, কিভাবে কি করবেন। তারপরেও প্রাতিষ্ঠানিক যে শিক্ষা রয়েছে, আপনার ট্রাফিক আইন যেগুলো রয়েছে, হেলমেটের ব্যাপারে আরো যেগুলো রয়েছে, অধিক আরোহী আমরা করে থাকি, দুইয়ের অধিক আমরা করে ফেলি, তো এই জিনিসগুলো আমাদের বর্জন করতে হবে। হেলমেট ছাড়া বাইক চালানো যাবে না, তারপরে রং সাইড দিয়ে বাইক চালানো যাবে না, আর বিশেষ করে আমাদের হাই স্পিডে বাইক চালানো যাবে না, নিজের কন্ট্রোলে রেখে আমরা বাইক চালাবো, নিজের জীবনের ঝুঁকি যাতে করে না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আমরা কোরআনে পাকের আয়াত শ্রবণ করেছি, আর বিশেষ করে মাদানী ফুল যেটা নজমে দিয়েছেন সেটা হচ্ছে আমরা কি করব, আমরা সকালবেলা কিছু সাদাকা আমরা করবো, যাতে করে এই সাদকা কি হয়ে যায়, আমাদের জন্য মুসিবত দূর হয়ে যায়, এটা আমরা সবসময় জারি রাখবো। আর এই সাদকা বক্সের ব্যাপারে বলেছে দাওয়াত ইসলামী মাকতাবাতুল মদিনার মধ্যে সাদকা বক্স পাওয়া যায়, ঘরোয়া সাদকা বক্স, পারিবারিক সাদকা বক্স আমরা নিয়ে রাখি এবং এর মধ্যে দিয়ে থাকি, মাস শেষ দাওয়াত ইসলামী মাদানী ফান্ডের মধ্যে দিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। মদিনা মদিনা হবে, সাদকা জারিয়া হবে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের অনুষ্ঠান মাদানী পর্যালোচনা আপনারা যারাই এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন সকলকে মোবারকবাদও জানাচ্ছি, আর বিশেষ করে মাদানী চ্যানেল সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী অনুষ্ঠানে অন্য একটি বিষয় নিয়ে আমরা আবারও উপস্থিত হব, ততক্ষণ সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মদনী পো জালোচনা।